Le côté récupéré. Le côté récupéré. Tommy Luca. Amiti, qui tombe que côté babo.
Boot.com with Russell.
ওয়েলকাম ব্যাক। ঘড়িতে সময় রাত 11:59। আমি রাসেল আছি সাথে। অনেক বছর ধরে এই সময়টায় বারবার ফিরে আসা, আপনাদের টানে আপনাদের কাছে, আর ভূত.কম নিয়ে নতুন নতুন আয়োজন, আপনাদেরকে ঘটনা শোনানোর পালা। এবং দেখতে দেখতে 4 বছর পার হয়ে যাচ্ছে। এই ফেব্রুয়ারির 14 তারিখে ভূত.কম 4th বছরে পা দেবে, এবং এটা নিয়ে আমাদের আশা উত্তেজনার সীমা নেই। আমাদের পুরো টিম এটা নিয়ে এক্সাইটেড। আমরা রেগুলার মিটিং করছি, রেগুলার কথা বলছি, আলোচনা করছি, এবং আপনাদের জন্য কতটা সুন্দরভাবে গুছিয়ে এই প্রোগ্রামটাকে সাকসেসফুল করতে পারি সেই প্ল্যান করছি। প্রতিনিয়ত ভাবছি আপনাদের কাছে আরো কত চমৎকারভাবে বারবার ফিরে আসা যায়। আমি রাসেল পুরোটা সময় আপনার সাথে আছি, এবং আজকের যে এপিসোডটি সেই এপিসোডটি স্টুডিও এপিসোড। সুতরাং স্টুডিও এপিসোড মানেই বুঝতে পারছেন জমজমাট একটা এপিসোডের প্রস্তুতি আমরা নিয়ে ফেলেছি। আর সেই কারণে আপনাদেরকে বলবো যে আপনারা যারা আছেন তারা প্রথম থেকে শেষ পর্যন্ত শুনুন, এটা খুবই জরুরি। এবং আমাদের আপনাদের কাছে অনেক চাওয়া আছে। আমি প্রথমে একটু আমাদের ইমেল অ্যাড্রেসটা বলে দিই। আমাদের ইমেল অ্যাড্রেস হচ্ছে russell.foot.com@gmail.com। একটু আগে রাব্বির সাথে কথা হচ্ছিল, এবং রাব্বির সাথে কথা হচ্ছিল বিভিন্ন ব্যাপার নিয়ে। যেমন আমি দেখতে পাচ্ছি যে বাংলাদেশে, ঢাকাতে, শুধু বাংলাদেশের কথা বলবো না, আমি বাংলাদেশের শুধু আমরা ঢাকার খবরটাই রাখি, তো ঢাকা দিয়েই শুরু করছি। ঢাকাতে তাপমাত্রা কিছুটা বেড়েছে, 16°C। কয়েকদিন, কত সপ্তাহে তো যে কুয়াশা গেল, এই কুয়াশার তো সীমাহীন কুয়াশা, এবং সেই কুয়াশায় জনজীবন প্লাস মানে জন মানে কি বলবো যে সব কিছুই কেমন যেন বিপন্ন হয়ে যাওয়ার মতো অবস্থা। তো যাই হোক, আমার কাছে মনে হয় যে এখনো পর্যন্ত আপনার মানে আকাশে মেঘ এবং সব কিছুই বিদ্যমান। আর শুধুমাত্র ঢাকা কেন বলবো, তেঁতুলিয়ার অবস্থা তো ভয়াবহ। তেঁতুলিয়ার টেম্পারেচার সম্পর্কে নিশ্চয়ই আপনারা যারা জানেন তারা তো জানেনই, তেঁতুলিয়ায় কিন্তু বেশ আমি বলবো যে খারাপ অবস্থা। তো যাই হোক, যারা এখন পর্যন্ত তেঁতুলিয়ায় আছেন বা উত্তরবঙ্গে বাস করছেন তারা জানাবেন কেমন আছেন। শীতের রাতে ভূত.কম তো খুব জমজমাটি হয়, কিন্তু সত্যি কথা বলতে যেটা সেটা হচ্ছে জনজীবন বিপন্ন হয়ে পড়ে সকালবেলা থেকেই, কারণ মানুষের কাজে বেরোতে হয়। আপনারা নিশ্চয়ই জানেন যে সুখবর দিয়ে শুরু করতে চাই, যুক্তরাষ্ট্রকে হারিয়ে সুপার সিক্সে বাংলাদেশ আন্ডার-19 দল, এবং এটা একটা বিরাট সুখবর আমাদের জন্য। আবার একদিকে বাণিজ্য মেলায় যেরকম ভিড়, ঠিক একইভাবে কলকাতার বই মেলায় বাংলাদেশি স্টলগুলোতে উপচে পড়া ভিড়। আর এই প্রসঙ্গে বলতে চাই যে আমরা কলকাতা থেকে অনেক 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 স্টোরি চাই, অনেক অনেক ঘটনা চাই আপনাদের কাছ থেকে। এবং সেই এই যে স্টোরিগুলো যেগুলো আছে সেই স্টোরিগুলো প্লিজ 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 আমাদেরকে পাঠিয়ে দেবেন। এবং আপনারা যত দ্রুত আমাদেরকে স্টোরি পাঠাবেন তত দ্রুত আমরা আপনাদেরকে সেই স্টোরি আপনাদের কাছে নিয়ে আবার ফিরে আসতে পারবো। যাই হোক, আমরা কথা না বাড়িয়ে সরাসরি আজকে ঘটনায় চলে যেতে চাই। যেহেতু স্টুডিও এপিসোড, তবুও আমরা শুরু করব কিন্তু ইমেল দিয়েই বরাবরের মতন, এবং তারপরে আস্তে আস্তে আমরা আমাদের গেস্টদেরকে নিয়ে আপনাদের সামনে হাজির করব। তো এই জন্যই বলছি যে প্রথম থেকে শেষ পর্যন্ত আমাদের সঙ্গে থাকুন। আমাদের মেসেজ যারা পাঠাচ্ছেন তাদের কিছু আমি একটু বলতে চাই, যারা মেসেজ পাঠাচ্ছেন তাদের জন্য কিছু খবর, মানে তাদের মেসেজগুলো একটু যদি পড়তে চাই, এবং আমার কাছে মনে হয় যে সেটা জরুরিও। আমাদের গ্রুপ সরগরম হয়ে উঠেছে, আমাদের গ্রুপে আমাদের যে মডারেটরদের যে গ্রুপ রয়েছে সেখানে সবাই লিখছেন এবং সবাই কথা বলছেন, তার মানে সবাই অ্যাক্টিভ এখনো পর্যন্ত বুঝতে পারছি। আমি একটু যদি যাই আমাদের bhoot.com এ, তাহলে আমরা দেখতে পারবো যে আপনারা অনেকেই কিন্তু লিখছেন আমাদেরকে, রাইট? এবং অনেকেই আপনারা আজকে আমাদের সঙ্গে আছেন এখন থেকেই, আমি সেই জন্য আপনাদেরকে ধন্যবাদ জানাই। প্রথম থেকে শেষ পর্যন্ত আশা করছি আমাদের সঙ্গে এভাবেই থাকবেন। 12:04 বেজে গেছে, শো শুরু করতে হবে, কিন্তু আমি কিছু কমেন্ট না পড়লেই না, কিছু কমেন্টও আমি একটু পড়ে ফেলতে চাই। দেখতে পাচ্ছি ইস্তিয়াক ইমন বলেছেন, আই লাভ ইউ ভাই। এম ডি আফরোজ শাহিদ লিখেছেন, লাভ ইউ ভাইয়া। আহমেদ লিখে, আহমেদ নাবিল লিখেছেন, রাসেল ভাই আই লাভ ইউ রাসেল ভাই। আলী মোহাম্মদ ইউসুফ আমাদের সঙ্গে আছেন, আমাদের সঙ্গে এরকম আরও অনেকেই কিন্তু যুক্ত হয়েছেন এবং অনেকেই লিখছেন আমাদেরকে। থ্যাংক ইউ ভেরি মাচ আমাদের সঙ্গে থাকার জন্য এবং আমাদেরকে এইভাবে সহযোগিতা করার জন্য, আমাদেরকে এইভাবে উৎসাহ দেওয়ার জন্য। স্বাধীনের যে কমেন্ট সেকশন, সেখানে গিয়েও কিন্তু আপনারা লিখতে পারেন এবং জানিতে পারেন আপনাদের সমস্ত কথাগুলো। এবং আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে যে এই মুহূর্তে আপনারা যারা আমাদের সঙ্গে আছেন, স্বাধীন ব্যবহারকারীরা 5-star রেটিং দিয়ে আমাদের আরও ইন্সপায়ার করুন এবং আপনার রেটিংয়ের স্ক্রিনশটটি আমাদের ফেসবুকে ইনবক্স করুন। আপনাদের মধ্যে লটারির মাধ্যমে 10 জনকে আমরা কিন্তু মানে নির্বাচিত করব এবং 10 জনকে মানে স্বাধীন নির্বাচিত করবে এবং স্বাধীন সেই 10 জনকে কিন্তু 1 বছরের ফ্রি সাবস্ক্রিপশন দেবে। কাকন আহমেদ আমাদের সঙ্গে আছেন ফরিদপুর থেকে, সালমান উদ্দিন চট্টগ্রাম থেকে, হামজারবাগ ওকে চট্টগ্রাম হামজারবাগ থেকে, এম ডি শিমুল আমাদের সঙ্গে আছেন, আসসালামু আলাইকুম রাসেল ভাই, আমি আর আমার বোন শুনছি রাজশাহী থেকে, থ্যাংক ইউ সো মাচ, ওয়ালাইকুম সালাম। অন্তর মিষ্টি আমাদের সাথে আছেন, ভাই এসে পড়েছি। রিদওয়ান তন্ময় আমাদের সাথে আছেন রাজশাহী থেকে, আবদুল্লাহ আল শহীদ কুষ্টিয়া থেকে শুনছেন আমাদেরকে, সাকিব ইকবাল শাউন আমাদের সাথে আছেন, আমাদের সাথে আছেন সুলতান মোহাম্মদ সনি, আমাদের সাথে মহিউদ্দিন হাসান চট্টগ্রাম থেকে শুনছেন, এম ডি জাকিরুল হাসান সৌদি আরব থেকে শুনছেন এবং সৌদি আরবের আল বাহা থেকে তিনি শুনছেন। আমাদের বাংলাদেশের পরে সবচাইতে বেশি যেখান থেকে মানুষ শোনেন সেটা হচ্ছে মিডল ইস্ট। আতিক আছেন আমাদের সঙ্গে নাটোর থেকে শুনছেন, এম ডি রাহুল আছেন আমাদের সঙ্গে, শুরু হয়ে গেছে bhoot.com যশোর থেকে শুনছেন, আবু হুরাইরা আমাদের সঙ্গে আছেন ঢাকা থেকে শুনছেন, আবদুল্লাহ আল শাহিদ আগেও পড়েছি কুষ্টিয়া থেকে শুনছেন আমাদেরকে। তো যাই হোক, আমরা সরাসরি আনুষ্ঠানিকভাবে আমাদের শোটা শুরু করতে চাই এবং আপনারা আশা করছি প্রথম থেকে শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন। চলুন, 12:06 বেজে গেছে, শুরু করি আমাদের আজকের এপিসোড।
তুমি লুকাও, আমি ঠিকই তোমাকে খুঁজে পাবো।
আশা করছি আপনারা সবাই ভালো আছেন, ভালোর দলে আছেন, আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ এবং ভালোর দলে আছি। আশা করছি শীতের এই চমৎকার সময়ে আপনাদের ঘটনা শুনতে শুনতে ভয়ের রাজ্যে হারিয়ে যেতে খারাপ লাগে না একেবারেই। আর আজকে 209 এপিসোড এবং 209 এপিসোডটি খুবই স্পেশাল, কারণ এখানে
স্টুডিও এপিসোড এটা, এবং আমাদের বেশ কিছু গেস্ট স্টুডিওতে এসে তাদের ঘটনা শেয়ার করছেন। সুতরাং আপনারা বুঝতেই পারছেন যে এপিসোডটি অনেক বেশি স্পেশাল হতে যাচ্ছে। আপনাদের সবাইকে ধন্যবাদ জানাই আমাদের সঙ্গে থাকার জন্য এবং আমাদেরকে সহযোগিতা করার জন্য, আমাদের পাশে দাঁড়াবার জন্য এবং আমাদেরকে এগিয়ে নেবার জন্য। থ্যাংক ইউ ভেরি মাচ। আমি যখন আপনাদের ঘটনা শোনাই ঠিক তখনই চিন্টু ভাই ওই প্রান্ত থেকে তার মেধা দিয়ে, তার মানে কি বলবো, যে কত বছর হয়ে গেল এখনো পর্যন্ত তিনি তার সব সর্বস্ব দিয়ে আমাদের সাথে আছেন এবং আমাদেরকে একটা চমৎকার ব্যাকগ্রাউন্ড মিউজিক উপহার দিচ্ছেন বলেই আজকে কিন্তু আমরা এতটা পথ পাড়ি দিতে পেরেছি। আমরা সরাসরি চলে যাব ঘটনায়, তবে তার আগে আমরা জানাতে চাই, সেটা হচ্ছে যে প্রথম আমরা ইমেল দিয়ে শুরু করব, তারপরে আমাদের স্টুডিওতে উপস্থিত যে সমস্ত অতিথিরা তাদের ঘটনা আপনারা শুনবেন। আমরা শুরু করছি আমাদের আজকের প্রথম ঘটনা। একটু জানিয়ে দিই, আমাদের ইমেল অ্যাড্রেস russell.phut@gmail.com। আমাদের ইমেল অ্যাড্রেসের পাশাপাশি আমাদের ফেসবুক পেজের লিঙ্কটাও দিয়ে দিচ্ছি, www.facebook.com/russell.shadhin। আপনারা আমাদের ইউটিউব চ্যানেল rjrasselbhut.com, এই জায়গাগুলোতে যদি আপনারা সংযুক্ত থাকেন তাহলে আমাদের সমস্ত আপডেট আপনারা পেয়ে যাবেন। সেটাও খুব জরুরি একটা ব্যাপার, কারণ আমি এখনো পর্যন্ত এই কয়েকদিন আগেও শুনতে পেয়েছি যে কেউ কেউ জিজ্ঞেস করছেন যে phut.com কোথায় হয়। তো এই সমস্ত প্রশ্নের উত্তর মিলে যাবে। আমরা চলে যাচ্ছি আমাদের প্রথম ঘটনায়, চলুন শুরু করি। আসসালামু আলাইকুম রাসেল ভাই, কেমন আছেন জিজ্ঞেস করব না, কারণ আমি জানি আপনি সবসময় ভালোর দলে। আমি ভূত FM এবং আপনার অনেক বড় ফ্যান। আমি 2013 থেকে ভূত FM শুনি। ভূত FM শোনাটা যেন আমার জন্য অভ্যাস হয়ে দাঁড়িয়েছিল, কারণ প্রতি শুক্রবার তো ভূত FM শুনতামই, আবার ডাউনলোড করে প্রত্যেকদিন শুনতাম। প্রতিদিন ভূত FM না শুনলে যেন আমার ঘুম আসত না। যখন শুনলাম ভূত FM শেষ হয়ে যাচ্ছে তখন অনেক মন খারাপ হলো, অনেক খারাপ লাগছিল। মনকে এটা বলে সান্ত্বনা দিলাম যে আপনি মিথ্যে কথা বলছেন, ভূত FM হবে না, এটা মিথ্যা। আবার যখন শুনলাম আপনি আমাদের মাঝে phut.com নিয়ে ফিরে এসেছেন তখন খুশিতে আত্মহারা হয়ে গেলাম। phut.com ও আপনি আমাদের মাঝে দীর্ঘজীবী হন। প্রথমে বলে দিচ্ছি আমার নাম না প্রকাশ করার জন্য, তবে সবার সুবিধার্থে সিদ্দিকী বলতে পারেন। আমি একজন প্রবাসী, আমি বর্তমানে দুবাইয়ে আছি। তারপরে তিনি তার ফোন নাম্বার শেয়ার করেছেন এবং তিনি তার বাসা কোথায় সেটা জানিয়েছেন, এবং তিনি বলছেন যে এটা তার পাঠানো প্রথম ঘটনা। আজকে যে ঘটনাটি তিনি শেয়ার করতে যাচ্ছেন সেটা তার বাবার সাথে ঘটে যাওয়া একটি সত্যি ঘটনা। ঘটনাটি বড় হবার কারণে তিনি ঘটনাটিকে দুইটি পার্টে ভাগ করেছেন। আমরা শুরু করছি পার্ট ওয়ান। মীর হোসেন আলী, গ্রামের সবাই তাকে ভালোবেসে সংক্ষেপে মিরালি বলে ডাকে। মিরালি একজন খুবই ভালো মানুষ, নম্র, ভদ্র, সত্যবাদী এবং পাঁচ ওয়াক্ত নামাজি। মিরালিদের গ্রামের মসজিদটি গ্রামের শেষ মাথায় অবস্থিত। তেমনি একদিন গ্রামের কিছু লোক ফজরের নামাজ পড়তে যাওয়ার সময় দেখতে পায় কেউ একজন গাছের সাথে হেলান দিয়ে সেন্সলেস হয়ে পড়ে আছে। সে এমন ভাবে ছিল গাছের দুই পাশে দুই পা, কাউকে জড়িয়ে ধরলে যেমন হয় সেভাবে বসা। সবাই দেখে দৌড়ে যায়, গিয়ে দেখে একটা লোক পড়ে আছে। সবাই ধরাধরি করে তাকে মাটিতে শুইয়ে দেয়। দেখে, আরে এটা তো মিরালি। তখন সবাই মিরালিকে ধরে মসজিদের সামনে নিয়ে যায়। সবাই মিরালিকে দেখে চমকে যায়। মিরালির মুখে অনেক আঁচড়ের দাগ, তার জামা ছেঁড়া। তার জামা খুলতেই দেখে তার শরীরে অনেক দাগ, যেমন মনে হচ্ছে তাকে সারা শরীরে কেউ ঘুষি মেরেছে। রক্ত জমাট বেঁধে আছে, তার গলায় অনেক আঙুলের দাগ। তখন সবার বুঝতে বাকি রইল না যে তার সাথে কি হয়েছে। হুজুর এসে তাকে পানি পড়া দিয়ে চোখে মুখে পানি ছিটিয়ে দিল। তখন সবাই ধরাধরি করে বাসায় নিয়ে গেল, কিন্তু তবুও মিরালির জ্ঞান আসছিল না। মিরালির সাথে খুব খারাপ কিছু হয়েছে মনে হয়, এই কথা পুরো গ্রামে জানাজানি হয়ে গেল। একদিন পর মিরালির জ্ঞান ফিরে এলো, কিন্তু মিরালি জ্ঞান ফেরার পর থেকেই কারোর সাথে কথা বলছিল না। কেউ কিছু বললে, জিজ্ঞাসা করলে শুধু হাঁ করে তার মুখের দিকে তাকিয়ে থাকত। এরপর তার বাড়ির সবাই কবিরাজের কাছে আসলো। কবিরাজ এসে তাকে কিছু ঔষধ দিয়ে যায়। যতদিন যায় মিরালির অবস্থা খারাপের দিকে যেতে থাকে। শরীর, মুখ কালো হয়ে যায়। তখন কিছু লোক বলে হুজুর এনে ঝাড়ফুঁক করাতে। তখন হুজুরকে খবর পাঠালে হুজুর এসে তাকে দোয়া দুরুদ পড়ে ফু দিয়ে কিছু পানি পড়া ও তেল পড়া দিয়ে যায়। আস্তে আস্তে মিডলের অবস্থার উন্নতি হতে থাকে এবং অবস্থার উন্নতি বলতে কালো দাগগুলো চলে যায়। কিন্তু সমস্যা রয়ে গেল, মিরালি কাউকে চিনতে পারে না, একা একা কথা বলে, যেন সে পাগল হয়ে গেছে। বলতে গেলে সে এখন পাগল। হুজুর কবিরাজের কোনো চিকিৎসাই কাজে দিচ্ছিল না। এভাবে যেতে থাকে মিরালির দিন। কিন্তু মিরালির সাথে কি হয়েছে সেটা সবার অজানা রয়ে যায়। 2007 সাল রাত 9টা, আমরা বাসার সবাই একসাথে বসে টিভি দেখছিলাম। হঠাৎ লোডশেডিং, সবাই একসাথে বসে চা খাচ্ছি আর নানান প্রসঙ্গে কথা বলছি। হঠাৎ আমার মাথায় আসে, যদি ভূতের গল্প করা যায় তাহলে খুব মজা লাগবে। লোডশেডিং, আবার অন্ধকারাচ্ছন্ন রাত, বিষয়টি খুব ভয়ের হবে। তখন বাবাকে বললাম, বাবা একটা ভূতের গল্প বল। বাবা বলে, ভূতের গল্প জানি না, তুই বল। আমি বললাম, আমি তো জানি না, তোমার সাথে বা দাদুর সাথে বা অন্য কারোর সাথে কি কখনোই কোনো ভূতের ঘটনা ঘটেনি? তখন বাবা একটু চুপ করে গেল। কিছুক্ষণ চুপ থাকার পর বলল, আসলে এটা কোনো ভূতের গল্প না, এটা আমার জীবনে ঘটে যাওয়া একটা বাস্তব, লোমহর্ষক এবং রক্তহিম করা ঘটনা। আমি এখন যে ঘটনাটি শেয়ার করছি সেটি মুন্সিগঞ্জ জেলার সদর উপজেলার একটি গ্রাম। গ্রামের নাম নাহেলপাড়া। গ্রামটি অবশ্য এখন নেই, পদ্মায় ভেঙে গেছে। তাহলে ঘটনা শুরু করছি। আমি আমার বাবার মতো করে বলছি। সময়টা ছিল 1984 সালের দিকে। আমি তখন যুবক একটি ছেলে, আমার বয়স তখন 16 কিংবা 17 হবে। একদিন আমার ফুপুর বাসা থেকে খবর এসেছে আমার ফুপাতো বোন হয়েছে। আমরা তখন সবাই খুশি। আমরা তখন মিষ্টি নিয়ে আমার ফুপাতো বোনকে দেখতে গেলাম। দেখলাম আমার ফুপাতো বোন অনেক সুন্দর এবং মিষ্টি হয়েছে। আমার ফুপাতো বোনের নাম রাখা হয়েছিল রোজিনা। আমরা 2 দিন সেখানে থেকে বাড়িতে চলে আসলাম। আমাদের ফুপুদের গ্রাম থেকে আমাদের গ্রাম 14 থেকে 15 কিলোমিটার। যাক, দিনগুলো ভালোই কাটছিল। আমার ফুপাতো বোন রোজিনাও আস্তে আস্তে বড় হতে লাগলো। ও, মনে আছে সেই মিরালির কথা? মিরালিদের আর আমার ফুপুদের বাড়ি একই গ্রামে ছিল। রোজিনার বয়স তখন 2 বছর 27 দিন। একদিন আমার ফুপু রান্নাঘরে রান্না করছে, রোজিনা ঘরে ঘুমিয়ে আছে। হঠাৎ রোজিনা জোরে কান্না করে উঠল। ফুপু দৌড়ে গেল, গিয়ে দেখে মিরালি দাঁড়িয়ে আছে এবং এক দৃষ্টিতে জানালা দিয়ে রোজিনার দিকে তাকিয়ে আছে আর বলছে, রামু এসেছে, রামু দেবে বলি। রোজিনার পাশে একটি কালো বিড়াল বসে আছে। ফুপুকে দেখে মিরালি হাসতে হাসতে চলে যায় আর চোখের পলকে কালো বিড়ালটিও উধাও হয়ে যায়। তারপর থেকে প্রায় দেখা যেত মিরালি বাড়ির আশপাশ দিয়ে ঘুরছে এবং দূরে দাঁড়িয়ে জানালার দিকে তাকিয়ে আছে আর বলে, রামু এসেছে, রামু দেবে বলি। তখন থেকে রোজিনা দিন দিন অসুস্থ হতে থাকে, খাওয়া দাওয়া ছেড়ে দেয়, সারাক্ষণ শুধু কান্না করে, দিন দিন শুকিয়ে যায়। তখন কবিরাজ চাচাকে ডেকে নিয়ে আসা হয়। কবিরাজ এসে দেখে বলে, তেমন কিছু না, আমি ওষুধ দিচ্ছি, পানির সাথে গুলিয়ে খাইয়ে দিবেন, ইনশাল্লাহ ভালো হয়ে যাবে। কিন্তু কিছুতেই কিছু হলো না। একদিন মিরালি ফুপুদের বাড়ির পাশে একটা গাছের উপরে বসে বিড়বিড় করছে। গ্রামের কিছু লোক তখন ওই পাশ দিয়ে যাচ্ছিল। তখন মিরালি আস্তে আস্তে বলছে, রামু এসেছে, রামু দেবে বলি। কিন্তু গ্রামের লোক এই কথার মানে বুঝতে পারে না। সবাই বলে, পাগল কি নাকি বলছে। এদিকে রোজিনার অবস্থা দিন দিন খারাপ হওয়াতে আমাদেরকে খবর পাঠানো হলো। আমরা শুনে তাড়াতাড়ি করে ছুটে আসলাম। এসে দেখি রোজিনার অবস্থা খুবই খারাপ, একাধারে শুধু কান্না করছে। আমরা তখন হুজুরকে ডেকে পাঠাই। হুজুর এসে দোয়া দুরুদ পড়ে ফু দিয়ে পানি পড়া ও একটি তাবিজ দিয়ে গেল। বলল, তাবিজটা গলায় বেঁধে দেবেন, তাবিজটা যাতে না হারায়। তারপর মোটামুটি ভাবে রোজিনা একটু সুস্থ। তখন আমার বাবা বাড়িতে চলে গেল, কিন্তু আমি আমার মা রয়ে গেলাম। তখন ধান তোলার সিজন ছিল, তাই বাবা থাকতে পারল না। পরদিন ভোরে উঠে ট্রলারে করে পদ্মার ওপারে যেতে হবে ধান তুলতে, তাই উনি চলে গেছেন। দিন গড়িয়ে সন্ধ্যা হল। সেদিন রাতে ঘটে এক বিস্ময়কর ঘটনা। আবার রোজিনা কান্না শুরু করে। হয়তোবা সেই দিন রাতটা ছিল আমাদের জীবনের সবচেয়ে ভয়ঙ্কর কালো রাত। রোজিনার কান্না দেখে ফুপু ওর কান্না থামানোর অনেক চেষ্টা করে, কিন্তু কিছুতেই থামছে না। রোজিনার গলায় চেয়ে দেখে ওর গলায় তাবিজটা নেই। সারা ঘর তন্ন তন্ন করে খোঁজা হলেও কোথাও তাবিজ পাওয়া গেল না। কিন্তু কথা হচ্ছে, তাবিজটা গলা থেকে হারালো কিভাবে? হুজুরের সেই পানি পড়া নিয়ে আসা হলো খাওয়ানোর জন্য, কিন্তু কিছুতেই সেই পানি পড়া খাওয়ানো যাচ্ছিল না। এবার জোর করে পানি খাওয়াতে যাবে এমন সময় রোজিনা লাথি মেরে সেই পানিগুলো হাত থেকে ফেলে দেয়। আমরা সবাই দেখে অবাক হয়ে যাই। রোজিনা একাধারে কান্না করেই যাচ্ছে। হঠাৎ দেখি রোজিনা যেন সাপের মতো বেঁকে যাচ্ছে, আবার লাফ দিয়ে উঠে বসে পড়ছে। আমরা তো সবাই দেখে অবাক এবং ভয় পেয়ে গেলাম। 3 মাসের বাচ্চা কিভাবে লাফ দিয়ে বসে বুঝতে পারছি না। তখন আমি তাড়াতাড়ি করে হুজুরকে ডাকতে চাই, গিয়ে দেখি হুজুর মসজিদে নেই, হুজুর দূরে কোথাও ওয়াজ মাহফিলে গিয়েছেন। আমি তখন কি করব বুঝতে পারছিলাম না। তাড়াতাড়ি করে বাসায় ফিরে আসি, এসে দেখি রোজিনার অবস্থা আরো খারাপ। অনেক বমি করছে, বমির সাথে রক্ত বের হচ্ছে, হাত পা বেঁকে যাচ্ছে, আবার হঠাৎ লাফ দিয়ে বসে পড়ছে। আমার ফুপু চিৎকার দিয়ে কান্না শুরু করে,
আমার মেয়েকে বাঁচাও।
এইসব দেখে আমরা সবাই দোয়া দরুদ পড়তে থাকি। গ্রামের লোকজন সবাই চলে এসেছে রোজিনাকে দেখতে। কিছুক্ষণ পর রোজিনার কান্না হঠাৎ থেমে যায়, একেবারের জন্য থেমে যায়। কষ্ট পেতে পেতে শেষ নিঃশ্বাস ত্যাগ করে। আমাদের ছেড়ে একেবারের জন্য সবার মায়া ত্যাগ করে রোজিনা চলে যায়। চোখের সামনে এরকম অস্বাভাবিক মৃত্যু মেনে নিতে পারছিলাম না আমরা। সবাই রোজিনার লাশ দেখে অবাক হয়ে যাই। এরকম মৃত্যু কখনো কি কেউ দেখেছে? রোজিনা এক দৃষ্টিতে চেয়ে আছে আর মুচকি হাসি দিয়ে আছে। হয়তো এটাই বলতে চাইছে, কষ্ট থেকে একেবারে মুক্তি পেয়ে গেলাম। আমাদের গ্রামের বাড়িতে খবরটা পৌঁছাতে হবে, কিন্তু অনেক রাত হয়ে গেছে, রাত বাজে 1টা। এত রাতে খবরটা পৌঁছাবো কিভাবে? তখন তো মোবাইল ফোন বা যাতায়াতের এরকম সুযোগ সুবিধা ছিল না। আবার রাতের মধ্যে খবর পৌঁছাতে না পারলে সকালে বাবা কাকাদের পাওয়া যাবে না। তারা ট্রলারে করে ধান কাটার জন্য চলে যাবেন সেই পদ্মার ওপারে, ফিরবেন সেই সন্ধ্যায়। তাই তাদের কাছে খবর পাঠাতে না পারলে লাশ কবর দিতে দেরি হয়ে যাবে, হয়তোবা লাশ কবর দেয়া হয়ে উঠবে না ওই দিন। উপায় না পেয়ে আমি সাহস করে বলে উঠলাম, আমি যাব খবর নিয়ে। তখন গ্রামের অনেককেই যেতে বলা হলো আমার সাথে, কিন্তু কেউ রাজি হলো না। বিভিন্ন বাহানা দিল, আর আমার ফুপা তার অন্য আত্মীয়দের খবর দিতে হবে বলে যেতে পারল না। কিন্তু আমার মা আমাকে একা যেতে দিতে চাইছিল না। তখন আমি কারো বারণ শুনিনি, আমি বললাম আমি পারবো। তখন আল্লাহর নাম নিয়ে রওনা দিলাম, কিন্তু সামনে যে আমার জন্য খারাপ কিছু অপেক্ষা করছে তা আমার জানা ছিল না। এই কথা বলে বাবা থেমে গেলেন, এক গ্লাস পানি চাইলেন। বাবা পানি খেল আর জোরে একটা নিঃশ্বাস নিল। বিদ্যুৎ চলে এসেছে, বাবা বলল চলো খাওয়া দাওয়া করে নিই, বাকি অংশ পরে শোনাবো। আমরা তাড়াতাড়ি করে খাওয়ার জন্য চলে গেলাম। প্রতিদিনের তুলনায় ওই দিন যেন খুব তাড়াতাড়ি খাওয়া শেষ করলাম, বাকি অংশ কখন শুনবো যেন মন মানছিল না। আমি ওই দিন বাবার সাথে শুলাম ঘটনা শোনার জন্য। বললাম বাবা পরে কি হলো? বাবা শুরু করলেন আবার এর পরের থেকে। আমি তখন স্মোক করি, আমি ক্ষেতের পাড়ে রাস্তা দিয়ে হাঁটছি আর সিগারেট জ্বালিয়েছি একটা। আকাশে তখন চাঁদটা খুব জলজল করছিল। আমি হাঁটছি, সামনে দেখলাম একটা ডোবা বা ঘর ক্ষেতের পাশে। ডোবার পাশ দিয়ে রাস্তা চলে গেছে, আমি ডোবাটা অতিক্রম করলাম। যেই না ডোবাটা অতিক্রম করলাম, তখন একটা গরম বাতাস এসে আমার গায়ে লাগে। আমি স্বাভাবিকভাবে মনে করে হাঁটতে শুরু করি। কিছুক্ষণ পর মনে হচ্ছে আমার পেছনে কেউ হাঁটছে, পেছনে তাকাতেই দেখি কেউ নেই। আমি মনের ভুল ভেবে আবার হাঁটতে শুরু করি। আমার মনে হচ্ছিল পেছনে কেউ আছে, কিন্তু আমি কিছু একটার অস্তিত্ব টের পাচ্ছি। এবার পেছনে তাকানোর সাহস হলো না, একটা সিগারেট ধরালাম আর জোরে জোরে হাঁটছি। এবার পেছন থেকে আমার কানে ভেসে আসলো, রামু এসেছে রামু। আমি শুনে আরো ভয় পেয়ে গেলাম। আমি ভয়ে দৌড় শুরু করলাম। দৌড়াতে দৌড়াতে কিছু একটার সাথে হোঁচট খেয়ে পড়ে গেলাম। সম্ভবত সেটা ক্ষেতের পাশে খুঁটি ছিল। তারপর দেখলাম একটা ভাঙা কবর। আমি ভাঙা কবরের ওপর বসে গেছি, আমি উঠতে যাব এমন সময় একটা হাত কবর থেকে বেরিয়ে আমার হাত ধরে বসল। আমাকে যেন কবরের ভেতর টেনে নিয়ে যাবে। অনেক কষ্ট করে আমি হাত ছাড়িয়ে আল্লাহু আকবার বলে দৌড় দিলাম। দূরে দেখতে পেলাম চারজন সাদা কাপড় পরা লোক একটি খাটিয়া নিয়ে আসছে। আমি ভাবি হয়তো গ্রামের কেউ মারা গেছে, এই জন্য কবর দেওয়ার জন্য নিয়ে এসেছে। মনে মনে ভাবলাম যাক বাঁচা গেল, তাদের কাছে যাই, তাদের সাথে লাশ কবর দিয়ে একসাথে চলে যাব, আর তারা হয়তো আমাকে সাহায্য করতে পারবে। একটু সামনে যেতেই দেখি লোকগুলো অনেক লম্বা ছিল। আবার মনে মনে ভাবলাম এত রাতে লাশ নিয়ে আসছে কবর দেওয়ার জন্য, কিন্তু আশেপাশে তো কোনো গ্রাম নেই। আবার ভাবলাম হয়তো দূরের কোনো গ্রামের হবে। ওই সময় মানুষকে কবরস্থানে কবর দেয়া হতো, এবং কেউ যদি মৃত্যুর আগে থেকে বলে যেতেন যে তাকে তাদের ক্ষেতের মধ্যে কবর দেয়া হবে, তাহলে তাই করা হতো। তখন সাহস করে একটু সামনে যেতেই ওই চারজন লাশের খাটিয়া রেখে উঠাও, আমি ভয় পেয়ে গেলাম। এই মাত্র তো ছিল লোকগুলো, চোখের পলকে কোথায় চলে গেল। সামনে গিয়ে দেখলাম লাশের খাটিয়াটা রাস্তার মাঝ বরাবর পড়ে আছে। লাশটা একটু সামনে যেতেই লাশটা উঠে বসে, আমার দিকে তাকিয়ে একটা কেমন অদ্ভুত হাসি দেয়। লাশটা আর কারোর ছিল না, লাশটা ছিল মিরালির। আমি চাঁদের আলোতে স্পষ্ট দেখেছিলাম। কিছুক্ষণ পর সে হাসতে হাসতে দাঁড়িয়ে যায় এবং বলতে থাকে, রামু এসেছে, রামু, রামু। আমি দেখলাম তার পেট থেকে অনবরত রক্ত পড়ছে এবং কাফনের কাপড় রক্তে ভিজে লাল হয়ে গেছে। ভয়ে আমি রাস্তা ছেড়ে ক্ষেতের মাঝখান দিয়ে দৌড় দেই, আর চারপাশ থেকে ভেসে আসে আমার কানে সেই রামু, রামু এসেছে, রামু। লাশটা আমার পেছন পেছন দৌড়াচ্ছে আর বলছে, দাঁড়া, রামু বলি দেবে। আমি তখন দৌড়াচ্ছি আর জোরে জোরে আল্লাহকে ডাকছি। কতক্ষণ দৌড়েছি জানি না, হঠাৎ কিছুক্ষণ পর সব থেমে যায়, চারিদিক নীরব হয়ে যায়, প্রকৃতি যেন ঘুমিয়ে পড়েছে। আমি হাঁপিয়ে যাই, একটু বসি জিয়ানোর জন্য। আমি যেখানে বসেছি সেটি ছিল একটি শুকনো খাল, এক ফোঁটা পানিও নেই সেই খালে। হঠাৎ দূর থেকে একটা সাদা পাল তোলা নৌকা আসছে ভেসে, কিন্তু পানি ছাড়া নৌকা কিভাবে চলবে? আমার বুঝতে বাকি রইল না যে কি হচ্ছে আমার সাথে। আমি এক দৌড়ে খাল পার হয়ে আবারও দৌড়াতে শুরু করি। আবারও পেছন থেকে ভেসে আসছে, রামু এসেছে, বলি হবে। এই বলে আমাকে কেউ সজোরে পেছন থেকে ধাক্কা দেয়। আমি দূরে গিয়ে পড়ি। আমি দেখি কালো একটা অবয়ব আমার পা টেনে আমাকে কোথায় নিয়ে যাচ্ছে। আমি জোরে জোরে চিৎকার করি, কিন্তু কেউ আমাকে বাঁচানোর জন্য আসে না। দোয়া কালাম পড়ব, কিন্তু কিছু মনে করতে পারছি না, সব ভুলে গেছি। যতটুকু পারি পড়লাম। আমি অনেক চেষ্টা করছি আমার পা ছাড়াতে, কিন্তু কিছুতেই আমার পা ছাড়াতে পারছিলাম না। আল্লাহ সহায় ছিলেন। এমন সময় দূর থেকে আজানের ধ্বনি ভেসে আসে, আর ওই কালো অবয়বটা আমার পা ছেড়ে কোথায় যেন মিলিয়ে যায়। আমি সেন্সলেস হয়ে যাই। আমার জ্ঞান ফিরে আসে যখন, আমি তখন দেখি আমি আমাদের বাসায়, বাড়ির সবাই আমার পাশে দাঁড়িয়ে আছে। আমি বললাম, আমি এখানে কিভাবে? তখন বাবা বলল, যখন তুই খালের পাড়ে অজ্ঞান হয়ে পড়ে আছিস, তখন কিছু লোক ধান কাটার জন্য ওইখান দিয়ে যাচ্ছিল, তোকে চিনতে পেরে বাড়িতে নিয়ে আসে। তখন বাবা জিজ্ঞেস করেছিল, কি হয়েছে, তুই এখানে কেন? আমি বললাম, রোজিনা মারা গেছে। বাবা শুনে চুপ হয়ে গেল, যেন মানসিকভাবে ভেঙে পড়েছে। বলে রাখি, আমার মামা একজন ছোটখাটো কবিরাজ, কিছু ঝাড়ফুঁকো করতে পারতেন। উনি 2-3 মাস সিলেটে ছিলেন ওনার মেয়ের বাড়িতে। উনি সিলেট থাকার কারণে রোজিনাকে দেখতে যেতে পারেননি। গতকাল রাতে এসেছেন আমাদের বাড়িতে। তখন মামা বলেন, কি হয়েছে, আমি ওইভাবে পড়েছিলাম কেন? তখন আমি গত রাতে কি হয়েছে সব খুলে বলি। তখন তিনি বুঝতে পেরে আমাকে পানি পরে দেন এবং খেতে বলেন। মামা বলেন, ভয় নেই, আমি এটা দেখব, দাফন কাফন শেষ, কেন, কোথা থেকে কি হয়েছে? তখন আমরা সবাই রওনা দিলাম ফুপুর বাড়ির উদ্দেশ্যে। রোজিনার দাফন সম্পন্ন হল, কিন্তু ভয় এখনো কাটেনি। মামা কি করলেন বা কি দেখলেন, কোথা থেকে এর সূত্রপাত, রামু এসেছে, রামু দেবে বলি, পরে একদিন শেয়ার করব। এটা পার্ট 2 এর জন্য রেখে দিলাম।
ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, আমি ভালো কোনো স্টোরি টেলার না, তাই ওই রকম ভাবে গুছিয়ে কিছু বলতে পারিনি, লিখতে পারিনি। আমার ঘটনা ভালো লাগলেও অবশ্যই জানাবেন, আর ভালো না লাগলেও সমস্যা নেই, ভালো থাকবেন।
এই বলে তিনি তার ঘটনা শেষ করেছেন। আশা করছি এই ঘটনাটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই আমাদের জানাবেন, যদি ভালো না লাগে সেটাও আমাদেরকে জানাবেন। আমরা অপেক্ষা করছি পার্ট টু এর জন্য, এবং আমি অনুরোধ করব যদি আপনি ঘটনাটি শুনে থাকেন তাহলে পার্ট টুটি খুব জলদি আমাদের পাঠিয়ে দিন। আপনার ঘটনাটি কিন্তু খুব বেশি বড় নয়, একবারই আপনি দুটো স্টোরি পাঠিয়ে দিতে পারতেন, পার্ট ওয়ান পার্ট টু, আমি জানি না কেন অপেক্ষা করলেন। যাই হোক, আমরাও দেখব যে আপনি যেন ঘটনাটা খুব দ্রুত পাঠান। আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়।
আশা করছি আপনারা সবাই ভালো আছেন আর ভালো দলে আছেন। আজকে অনেকদিন পরে আবারও একটা স্টুডিও এপিসোডে আপনাদের আমন্ত্রণ জানিয়েছি। অনেকেই আমাদের এখানে আসতে রাজি হয়েছেন বলেই আজকে এই এপিসোডটি করা। যেমন আমাদের অনেকদিন পরে একটা পুরনো গেস্ট পেয়েছে, তার সাথেও পরিচয় করিয়ে দেবো, যিনি ভূত এফএম থেকে আমাদের সঙ্গে ছিলেন। একইভাবে আমাদের আপনাদের পছন্দের তালিকায় যারা আছেন সেরকম স্টোরি টেলাররাও রয়েছেন, আজকে তারা স্টুডিওতে উপস্থিত আছেন। আমরা শুরু করতে চাই আজকের এই এপিসোডটি। তার আগে জানিয়ে দিই, আপনাদের অনেকেরই নিশ্চয়ই ইচ্ছা করে স্টুডিওতে এসে ঘটনা শেয়ার করার জন্য। স্টুডিওতে এসে যদি ঘটনা শেয়ার করতে চান তাহলে আমাদের ইমেল অ্যাড্রেসটি মনে রাখুন। আমাদের ইমেল অ্যাড্রেস হচ্ছে rasel.bhoot@gmail.com। আপনার নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনার জীবনে ঘটে যাওয়া বা আপনার জানা সেরা ঘটনা লিখে পাঠিয়ে দিন আমাদের কাছে। ঘটনার শুরুতে অবশ্যই উল্লেখ করুন যে ঘটনাটি আপনি স্টুডিওতে এসে শেয়ার করতে চান, নাকি আপনি চান আপনার ঘটনা আমরা পড়ে শোনাই। যারা দেশের বাইরে রয়েছেন তারা সরাসরি অডিও ক্লিপ পাঠাতে পারেন বা লিখেও পাঠাতে পারেন ঘটনা, এটা কমপ্লিটলি আপনাদের ব্যাপার। আমরা সরাসরি ঘটনায় যাব, তবে তার আগে পরিচয় করিয়ে দেব আমাদের প্রথম স্টোরি টেলারের সাথে। স্টোরি টেলার আপনাদের অনেক পছন্দের একজন, দুটো ওয়েব সিরিজ করেছি আমরা তার ঘটনা নিয়ে, এবং তিনি মানে মোটামুটি নিয়মিতভাবেই আমাদের সঙ্গে ঘটনা শেয়ার করে থাকেন। আমাদের স্টুডিওতে এই মুহূর্তে উপস্থিত আছেন তানভীর তুষার। তানভীর তুষার সাথে কথা বলবো। তানভীর তুষার, আজকে যে স্টোরিটা শেয়ার করবেন সেই স্টোরিটা একটা মসজিদ নিয়ে। সেই মসজিদে একজন মুয়াজ্জিন, তিনি আজান দেন এবং সেই মসজিদে একটা অদ্ভুত ঘটনা ঘটে যায়। আপনারা যারা গ্রামের ঘটনা পছন্দ করেন তাদের জন্য নিশ্চয়ই এই স্টোরিটা একটা অন্যরকম অনুভূতি সৃষ্টি করবে মনের ভেতরে, মনের গভীরে পৌঁছে যাবে প্রত্যেকটি শব্দ। আমরা চলে যাচ্ছি আমাদের প্রথম ঘটনায়। আশা করছি ভালো লাগবে আপনাদের, বলছেন তানভীর তুষার।
আসসালামু আলাইকুম লিসেনার্স, আমি তানভীর তুষার। তো আমি আজকে একটা ঘটনা শেয়ার করব, এটা মসজিদের একজন মুয়াজ্জিনকে নিয়ে। এই ঘটনাটি আমাকে পাঠিয়েছেন হানিফ আহমেদ, উনি ঢাকায় খিলখিতে থাকেন। তো উনি আমাকে যেভাবে ঘটনাটি শেয়ার করছেন আমি সেই ঘটনাটি এখন আপনাদের সাথে শেয়ার করতেছি। তো এই ঘটনাটি হচ্ছে 1970 সালের ওই দিকের ঘটনা, আর এই ঘটনাটির স্থান ছিল হচ্ছে কিশোরগঞ্জ জেলার অষ্টগ্রাম থানার কোন এক গ্রামে। উনি গ্রামের নামটি আমাকে বলতে নিষেধ করছেন। আর হচ্ছে ওনার ঘটনাটি ঘটে, এটা ওনার হচ্ছে দাদার সাথে ঘটনাটি ঘটে। ওনার দাদির মুখে ওনার মা ঘটনাটি শুনে ওনাকে এটা বলে। তো ওই মুয়াজ্জিন যে ছিল তার নাম ছিল চান মিয়া, কিন্তু এই গ্রামের মানুষ তাকে চুনু মিয়া বলেই বেশি চিনত। তো 1970 সালের দিকে যখন এই ঘটনাটি ঘটে তখন এইভাবে ঘড়ির কোনো প্রচলন ছিল না। তো এই এক পর্যায়ে উনি মসজিদে আজান দিতেন, ফজরের আজান। তো একদিন গভীর রাতে উনি ঘুম থেকে ওঠেন, ওঠার পরে বাহিরে চাঁদের আলো দেখে ওনার মনে হয় যে দিনের একটা সকালের একটা আভা ফুটে উঠতেছে। তো এটা যে আসলে চাঁদের আলো ছিল উনি বুঝতে পারেন না। উনি তখন বের হয়ে মসজিদে যাওয়ার উদ্দেশ্যে বের হয়ে যায় বাড়ি থেকে। তো উনি যখন মসজিদে যাওয়ার উদ্দেশ্যে বের হয়, ওনার বাড়ি থেকে এক পাশে একটা পুকুর ছিল যাওয়ার পথে, এবং আর এক পাশে কিছু বাঁশঝাড় কিছু গাছপালা দিয়ে ভরা ছিল। তো উনি যখন পুকুরটা পার হয়ে যাচ্ছেন, তখন দেখে যে সামনে একটা গাছে বিশাল একটা পেঁচা বসে আছে, এবং পেঁচাটা ওনার দিক হয়ে একটা করুণ সুরে ডাক ছাড়ছে। তো উনি চিন্তা করে যে পেঁচা সাধারণত মাঝরাত্রে ডাকে, উনি কি মাঝরাত্রে উঠলেন কিনা। কিন্তু ওনার কাছে তো কোনো ঘড়ি ছিল না, এই জন্য উনি বুঝতে পারতেছিলেন না যে আসলে এখন এটা মাঝরাত্রি নাকি হচ্ছে ভোর হয়ে যাচ্ছে। তো উনি ভাবলেন হয়তো পেঁচাটা কোনো কারণে এখন পর্যন্ত এখানে আছে। তো উনি যখন পেঁচা অতিক্রম করে আবার মসজিদের দিকে যাওয়া শুরু করলেন, তখন ওনার মনে হলো যে ওনার পিছন থেকে কোনো একটা শব্দ বা এমন কিছু একটা সংকেত দিচ্ছে যাতে ওনাকে নিষেধ করতেছে যে এই টাইমে তুমি মসজিদে যাও না বা এই পথে তুমি যাও না। তো উনি এই ব্যাপারটাকে অতটা গুরুত্ব দেয়নি, না দিয়ে উনি আবার মসজিদের দিকে হাঁটা শুরু করে। তো মসজিদের দিকে যাওয়ার এক পর্যায়ে উনি দেখে যে মসজিদ থেকে কিছুটা দূরে চাঁদের আলোয় মসজিদটা অনেক বেশি আলোকিত লাগতেছে তখন, আর চারপাশের অন্ধকারটা অনেকটাই কেটে আসছে, আর সাথে রাতের যে শব্দগুলো এটাও হচ্ছে। উনি সময় না বুঝে মসজিদের তাড়াতাড়ি মসজিদের কাছে চলে যায়, এবং যাওয়ার পরে উনি মসজিদের দরজা খুলে মসজিদের ভিতরে প্রবেশ করে। তো উনি মসজিদে ঢোকার সময় মসজিদের তালা খুলে তারপরে মসজিদের ভিতরে ঢুকে যায়। তো গ্রামে ওই টাইমে সাধারণত মসজিদের ভিতরে রাতে কেউ থাকে না, মসজিদটা তালাবদ্ধই থাকে। কিন্তু উনি যখন মসজিদের ভিতরে ঢোকেন, তখন দেখেন যে কয়েকজন যুবা পরিহিত যুবক, যাদের চেহারাগুলো খুব ভালোভাবে বোঝা যাচ্ছে না, তারা মসজিদের ভিতরে আগে থেকেই আছে। তো উনি ব্যাপারটাতে বেশ অবাক হয়ে যায় যে আসলে এইভাবে তো মসজিদের ভিতরে লোক থাকার কথা না, আমি যেহেতু তালা খুলে ঢুকছি ভিতরে। আর উনি কাউকে চিনতেও পারে না, যে মসজিদের ভিতরে লোকগুলোকে কাউকে চিনতেছে না। তো উনি তখন কি করে যে একটু ওনাদের ওই লোকগুলোর দিকে তাকানো শুরু করে। তখন লোকগুলো অনেক দ্রুত, মানে একদম মানুষ যেভাবে হাঁটে ঠিক সেইভাবে না, এটা অনেকটা দ্রুত ওনারা মসজিদের ভিতরে এই মাথা থেকে ওই মাথা যাচ্ছেন, এবং ওনার সামনে এসে দাঁড়ায় যাচ্ছেন। তো এইটা দেখার পরে উনি আর কি স্বাভাবিকভাবে এটা অনেক বেশি ভয় পেয়ে যায় যে এমনিতেই অস্বাভাবিক বিষয় যে মসজিদের ভিতরে, তার উপরে আবার এইরকম একটা ব্যাপার। তো উনি তখন এইখানে অজ্ঞান হয়ে পড়ে যায় মসজিদের ভিতরে। তো অজ্ঞান হয়ে পড়ে যাওয়ার পরে কিছুক্ষণ পরে, ওনার ঠিক কতক্ষণ পরে উনি বলতে পারে না, তারপরে উনি যখন জ্ঞান ফেরে তখন দেখে যে উনি মসজিদের ভিতরেই আছেন, এবং চারপাশে মুসল্লিরা ওনাকে ঘিরে দাঁড়ায় আছেন। তো উনি তখন জিজ্ঞাসা করে একজনকে, ওনাদের যে ইমাম ছিল মসজিদের, তো ওনাকে জিজ্ঞাসা করে যে আমি এখানে কতক্ষণ ধরে পড়ে আছি। তো ইমাম সাহেব তখন ওনাকে বলতেছিল যে তুমি তো এখানে পড়েছিলে না, তুমি ছিলা মসজিদের বাইরে, এবং তুমি আমাদের সাথে নামাজ পড়ছো, নামাজ পড়ার পরে তুমি যখন বাইরে বের হয়ে যাও, তারপরে একটা শব্দ শুনে আমরা নামাজ পড়ে যখন বের হই, তখন দেখি যে তুমি মসজিদের বাইরে উঠানে অজ্ঞান হয়ে পড়ে আসো। তো উনি তখন বিষয়টাকে ঠিক বুঝাইতে পারে না যে আমি তো মসজিদে আসছি আজান দেওয়ার জন্য, আমি তো আজানই দেই নাই, তাহলে আমি আপনাদের সাথে নামাজ পড়লাম কিভাবে। কিন্তু অন্য যারা নামাজ পড়তে আসছে তারা আবার বলতেছে যে না, আপনি তো আজান দিছেন এবং আমাদের সাথে আপনি নামাজ পড়ে একটু আগে বাইরে বের হলেন। তো উনি তখন আবার ইমাম সাহেবকে বলতেছিল যে আমি তো হচ্ছে এইভাবে আসছি, কিন্তু আমি তো মসজিদের ভিতরে ঢুকে এরকম অবস্থা দেখছি, তখনই তো আমি অজ্ঞান হয়ে গেছি, আমি তো আসলে আজানই দেই নাই। তো এই ঘটনাটা আসলে এইরকমই যে এইটার কোনো ব্যাখ্যা উনিও দিতে পারে নাই, বা যারা নামাজ পড়তে আসছে তারাও দিতে পারে নাই। তখন সবাই মিলে অবাক হয়ে যায় যে তাহলে আজান কে দিল, এবং ওনার সাথে ওনাদের সাথে নামাজ পড়লো কে ওনার রূপ ধরে। আর উনি বা মসজিদের ভিতরেই যদি এসে থাকে তালা খুলে, তাহলে উনি মসজিদের বাইরে আবার অজ্ঞান অবস্থায় পড়েছিল কেন? তো এই ব্যাপারটা তখন কেউ এটার কোনো সুরাহা করতে পারেনি। তো এটাই ছিল আমার ঘটনা, ধন্যবাদ সবাইকে।
লুকোচুরি কি রে? লুকোচুরি?
তুমি লুকাও, আমি ঠিকই তোমাকে খুঁজে পাবো।
ওয়েলকাম ব্যাক। আমরা আবারও ঘটনায় ফিরে যাব, তবে তার আগে ছোট্ট করে একটা কথা বলতে চাই, আর সেটি হচ্ছে যে আমরা চাই একজন সাইন ল্যাঙ্গুয়েজ পারে। আপনারা দেখেছেন অনেকেই যে যারা মানে শুনতে পান না, যারা মানে কথা সাউন্ড যাদের কানে পৌঁছায় না, তাদের মধ্যে মানে তাদের তাদের তাদেরকে শুন তাদেরকে পুরো জিনিসটা বুঝিয়ে বলার জন্য, যারা সাইন ল্যাঙ্গুয়েজের মাধ্যমে বুঝিয়ে দিতে পারে, সেরকম সাইন ল্যাঙ্গুয়েজ পারেন এরকম কাউকে খুঁজছি। আপনারা প্লিজ ইনবক্স করে আমাদের ফেসবুক পেজের ইনবক্স করে আপনারা জানাতে পারেন, বা এই কমেন্টেও আপনারা লিখে দিতে পারেন, আমরা সরাসরি আপনাদের সাথে যোগাযোগ করব যারা সাইন ল্যাঙ্গুয়েজ পারেন। প্লিজ প্লিজ প্লিজ, এবং এটা আমরা চেষ্টা করব আজকে তো অনেক রাত, কালকের মধ্যেই আপনাদের সাথে যোগাযোগ করে ফেলতে। সুতরাং অবশ্যই আমাদের পাঠিয়ে দিবেন, সরাসরি আমাকে ইমেইলও করতে পারেন, তবে মানে সবচেয়ে দ্রুত করার জন্য ইনবক্স করুন, অথবা আমাদের মডারেটররা খুব সজাগ আছেন এই ব্যাপারটা, ইনবক্সে যদি আপনি পাঠিয়ে দেন যে আপনি সাইন ল্যাঙ্গুয়েজ পারেন, তাহলে আপনার সাথে ডেফিনেটলি আমরা খুব দ্রুত কন্ট্যাক্ট করব। এবং আপনি যদি ঢাকার অধিবাসী হয়ে থাকেন, ঢাকায় থেকে থাকেন, তাহলে তো কোনো কথাই নেই, তাহলে তো আরও ভালো হয়। যাই হোক, আমরা সরাসরি চলে যাব ঘটনায়। আরও একটা ইমেল কিন্তু আছে, সেই ইমেলটা আমরা শুনবো, তবে তার আগে আমরা আবারও চলে যাব ঘটনায়। আমাদের স্টুডিওতে আজকে আরাফাত এসেছেন, আমাদের দুজন আরাফাত আছে, একজন হচ্ছে আরাফাত, আরেকজন হচ্ছে ইয়াসির আরাফাত, এবং আমাদের রাকিব আজকে অনেকদিন পরে একটা স্টোরি বলবেন। আমাদের সাথে আছেন ইমরান, এবং ইমরান আমরা পরে আবারও আপনাদের তার সাথে ভালোভাবে পরিচয় করে দেব। একটু বলে রাখি যে ভূত এফএমে অনেকদিন আগে আসতেন, এখন তিনি আবার ভূত .com-এ তার ঘটনা দিচ্ছেন, এটাও আমাদের জন্য অনেক বড় একটা ব্যাপার। আমরা আবারও শুরু করছি আমাদের শো আনুষ্ঠানিকভাবে, চলুন আমরা ফিরে যাই আমাদের আজকের এপিসোডে।
নাকি অন্য জগতের কেউ কখনো হাজির হয়ে যায় চোখের পলকে? ভূত.com with Russell।
আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি রাসেল, আশা করছি সবাই ভালো আছেন এবং ভালোর দলে আছেন। আমরা শুনলাম তানভি তুষারের ঘটনা, আমরা চলে যাব আমাদের পরবর্তী স্টোরিতে। আমাদের সাথে এই মুহূর্তে উপস্থিত আছেন আরাফাত, এবং আরাফাত আমাদের একজন স্টোরি টেলার, তিনি ঘটনা শেয়ার করতে এসেছেন এই ঠান্ডার মধ্যে। স্টুডিওতে আসা বেশ যন্ত্রণার ব্যাপার, তারপরে তিনি এসেছেন বলে আপনাদের তরফ থেকে আমি ধন্যবাদ জানাচ্ছি তাকে। তো আরাফাত, কেমন লাগছে আজকে স্টুডিওতে আসতে পেরে?
জি ভাইয়া, স্টুডিওতে আসতে তো সবসময় ভালো লাগে, তাতে আমরা চাই রেগুলার স্টুডিওতে আসতে।
অনেক ধন্যবাদ আরাফাত আপনাকে, এবং আশা করছি যে আপনার স্টোরিটা সবার ভালো লাগবে। চলুন কথা না বাড়িয়ে আরাফাতের ঘটনায় যাওয়া যাক।
ঘটনাটা হচ্ছে আমার এরিয়ার একজন চাচাতো ভাই আছে, মানে ওর একটা কাজিন, ও হচ্ছে সেনাবাহিনীতে চাকরি করত। সেনাবাহিনীতে চাকরি করার পর ছুটিতে বাড়িতে আসছিল, বাড়িতে আসার পর বিয়ে শাদি করার 3-4 মাস পরে হচ্ছে উনি শ্বশুর বাড়িতে যায় ওনার ফুল ফ্যামিলি নিয়ে। যাওয়ার পথে হচ্ছে ফার্স্টে ভালোই ছিল, পরে অর্ধেক রাস্তা যাওয়ার পরে হচ্ছে আমি রাস্তার বর্ণনাটা দিতে নিচ্ছি, রাস্তা দেখতে যেমন আর কি। রাস্তাটা হচ্ছে একটা বিলের মাঝখান দিয়া, দুই পাশে হচ্ছে মোটামুটি ভালোই গাছ গাছালি আছে। তারপর রাস্তাটা বার হওয়ার পরে হচ্ছে এই সন্ধ্যার আগে আগে অবস্থা, তারপর হচ্ছে যখন গাড়ি যায় রাস্তার আশেপাশে কিছুই নাই, কিন্তু গাড়িটা ওই জায়গায় এক্সিডেন্ট করলো। এক্সিডেন্ট করার পরে হচ্ছে মানে খুবই ভয়ঙ্কর একটা এক্সিডেন্ট ছিল, গাড়িতে হচ্ছে যে 6 জন ছিল 6 জনই মারা গেছে ওই জায়গায়। 6 জনই মারা যাওয়ার পরে ওই জায়গায় কিন্তু আশেপাশে মানুষজন বা বাড়িঘর তো নাই, কিন্তু আস্তে আস্তে মানুষ জানাজানি হওয়ার পরে অনেকগুলা মানুষ আসলো আর কি। আসার পরে ধরে মানে হচ্ছে মেডিকেলে নিয়ে গেল, মেডিকেলে যাওয়ার পরে হচ্ছে ছয়জনের ভিতরে চারজন জায়গায় মারা গেছে আর দুইজন একটু বেঁচে ছিল, পরে দুইজন নাকি পরের দিন মারা গেছে শুনলাম। তার ভিতরে যে আমার কাজিন ছিল ওর হচ্ছে যে সেনাবাহিনীর চাকরি করলো, ওই ছেলেটা নাম আমি নাই বলি, সেনাবাহিনীতে চাকরি করতো, ওই জায়গায় মারা গেছে। মারা যাওয়ার পরে সব মানে যে পোস্টমর্টম করার পরে সব নিয়ে আসছে, কিন্তু ওর ভরির এমন অবস্থা শেপ মানে ফেসটা বোঝা যাচ্ছিল না এমন অবস্থা। তারপর হচ্ছে হাত পা মানে খুবই বিশ্রী একটা অবস্থা, মানে দেখলেই ভয়ঙ্কর লাগে, মানে ভয় লাগে। পরে নিয়ে আসলো, জানাজা টানাজা দেওয়ার পরে আস্তে আস্তে রয়ে গেল। কিন্তু হচ্ছে আচ্ছা এটা পরে বলি, কিন্তু হচ্ছে দেওয়ার পর হচ্ছে এলাকাতে হচ্ছে যে একটা দোকান ছিল ওদের বাড়ির পাশে আড্ডা দিত, ওই দোকানে বসে প্রায় অনেকদিন আড্ডা দেওয়ার পর হচ্ছে রাত্রে 10টা 11টা 12টা একটা নেই, ওই জায়গায় বসে সবাই আড্ডা দিত। ওই জায়গায় একটা টিভি ছিল, টিভিতে ওই সে খেলা দেখত বা হচ্ছে মুভি দেখতো, যাই দেখতো ওই জায়গায় থাকতো আর কি। দেখার পরে হচ্ছে একদিন হুট করে ওর ভাই যে আছে, ওর ভাই হচ্ছে আমাদের সাথেই পড়তো, ও আসছে, পরে আসার পরে দোকানে বসছে, মানে ও ঢাকা থেকে গেছে, যাওয়ার পরে মানে দোকানে গেছে, দোকানে যাওয়ার পর হচ্ছে রাত্রের 12টার দিকে দোকান বন্ধ ওই সময়, কিন্তু ওই সময় উনি যায় দেখে দোকান খোলা, উনি হয়তো ভাবছে যে দোকান খুলছে, ও মেবি আসে দোকানের ভিতরে, পরে যায় দেখে নাই কেউ নাই, কিন্তু দোকান খোলা। আর যে ওই ভাইটা মারা গেছিল না ওর ভাইটা এই জায়গায় বসা, তো যায় দেখে অবাক মানে কি ব্যাপার, বসার পর ও চাওয়ার পরবর্তীতে একটু কনফিউশনে পড়ে গেছিল, পরে আবার হ্যালুসিনেশন দেখে পরে ভাবছে আবার চাই, চাওয়ার পর দেখে নাই ওই জায়গা থেকে, না যাওয়ার পরে ও খুঁজতেছে মানে কিছু আসে নাকি আশেপাশে খুঁজতেছে, পরে খোঁজার পরে কিছু দেখলো না। পরে আবার ও দোকানের সামনে গেল, মানে সাহস করে দেখলো দোকানটা খোলা কেন, ও আছে কিনা দোকানের যে মালিক ও আছে কিনা, পরে যায় দেখে ও নাই। কিন্তু চেয়ারটা যে জায়গায় হেলান দিছিল বৈশাখ ওই চেয়ারটাতে উইটা যাওয়ার পরে যে একটু হালকা একটু আছে না, চেয়ারটা জায়গায় লড়ছে বা এমন এমন টাইপ বোঝা যাচ্ছে। পরে ওই জায়গাতে কিছুক্ষণ ও দেখে চলে গেছে, এদিন আর কিছু বলে না, যায় এই ঘটনাটা বাড়িতে যা বলবো আর কি। বলার পরে হচ্ছে আর একদিন ওদের বাসার হচ্ছে একজন আসলো, মানে আসার পরে ও জানে না ও যে মারা গেছে, ও ভাবছে এদের ছুটিতে আসছে বা তো কোথাও ঘুরতে গেছে, ও আসছে যে মারা গেছে ও জানে না। তারপর হচ্ছে ও আবার ওই দোকানের সামনে গেল, দোকানের সামনে মানে ঘুরতে গেছে মানে চা খাবে এমন অবস্থায়, যা জিজ্ঞেস করলো দোকানদার, মানে আবার ওই যে ওর ভাইয়ের সাথে যা ঘুরলো সেম এই কাহিনী, ও এই জায়গায় বসে আছে বা সিগারেট খাচ্ছে এমন টাইপ, কিন্তু সেম সেম কাহিনী আগের মতোই, যা পরে দেখে কিছুই নাই পরে গেল। আর একদিন হচ্ছে এই দোকানদার বসে আছে, মানে ওর দোকানদার বলতে ওর বাপ বসছে আর কি, ওই জায়গায় ওই বসে নাই আর কি, ওনার বাপ হচ্ছে বৃদ্ধ বয়সের, মানে বয়স হয়ে গেছে অনেক। বসার পরে মেবি দোকানের লোকজন সবাই চলে গেছে, চলে যাওয়ার পরে হচ্ছে 1:30টার দিকে পরে জানি ও আসলো, মানে যে মারা গেছে আর কি সেনাবাহিনীর চাকরি, তো আসলো, আসার পরে বলতে যাচ্ছিল আর কি, মানে সিগারেট চাইলো ওনার কাছে, উনি তো অবাক ও মারা গেছে কিভাবে সিগারেট চাই, কিভাবে সিগারেট চায় আর কি। পরে ওইসব ঘটনা পরে পরে আস্তে আস্তে এলাকায় এই জিনিসটা জানাজানি হওয়ার পর ওর নাকি ওর আব্বুকে রাত্রে ঘুমের ভিতরে স্বপ্নে দেখে, মানে হচ্ছে তার হচ্ছে একটা হাতের অর্ধটা অংশ ওই জায়গায় রয়ে গেলো, যে জায়গায় অ্যাক্সিডেন্ট হয়েছে ওই জায়গায় রয়ে গেলো, টানতে পারে নাই। পরে এইসব আস্তে আস্তে 2-3 দিন ওইসব দেখতে দেখতে পরে ওর বাপ মানে খুব একটা বিশ্রী অবস্থা হয়ে গেছে এলাকায়, সবাই ওই দোকানের পাশ দিয়ে বা ওদের বাড়ির পাশ দিয়ে গেলে ওরা দেখতে পায় বা ভয় পায় এমন টাইপ কিছু একটা। পরে কি করবে, পরে মসজিদের একটা বড় হুজুরের কাছে গেল, ঘুমের ভিতরে যে স্বপ্ন দেখে ওইটা দেখার পরবর্তীতে হুজুরে সব খুইলা বললো, হুজুর বললো তে ওই অ্যাক্সিডেন্টে যে জায়গায় হয়েছে ওই জায়গায় যে হাতটা খোঁজা দরকার, যে জায়গায় স্বপ্নের ভিতরে দেখাই। পরে 2-3 দিন পর মানুষজন নিয়ে ওই জায়গায় যে জায়গায় অ্যাক্সিডেন্ট হয়েছে ওই জায়গায় গেছে, যাওয়ার পর অনেক খোঁজাখুঁজির পর মানে হাতের যে পচা অংশটা পড়ে ছিল ওইটা খুঁজে পাইছে, খুঁজে পাওয়ার পর আবার হচ্ছে ওইগুলা আবার কবর রাখছে, মানে হচ্ছে সুন্দর করে ওই ইটের ঘুষে টুসে দিয়ে আবার কবর নিয়ে রাখছে। এই হলো রাসেল ভাই ঘটনা।
Russell.
আমরা ঝটপট শুনে এলাম আরাফাতের প্রথম ঘটনাটি। আমরা এখন আরাফাতের দ্বিতীয় ঘটনায় যাব এবং দ্বিতীয় ঘটনাটি আরাফাত আমাদের সঙ্গে শেয়ার করবেন। কথা না বাড়িয়ে আমরা চলুন তার দ্বিতীয় ঘটনায় চলে যাই।
আমি যে আমার সেকেন্ড ঘটনাটা বলতে চাইছি, এটা হচ্ছে আমার গ্রামে ঘটে যাওয়া একটা ঘটনা, অনেক বছর আগের পুরানো, মানে আমার জন্মের আগের ঘটনা আর কি। এটা যেটা বলতে চাচ্ছি এটা হচ্ছে, আমি যখন গ্রামে বেড়াতে যাই তখন হচ্ছে আমাদের যে food.com নিয়ে কাজ করি বা এগুলা শোনার পরে বলে কিসের ঘটনা তোরা শেয়ার করছিস, মানে আমার যে দাদা উনি বলতেছে কিসের ঘটনা শেয়ার করছ। ওইসব বলার পর মানে এইসব ভৌতিক বা এইসব বলার পর হচ্ছে বলে আমার একটা ঘটনা আছে আমি বলি শুন। পরে বলার পর হচ্ছে যে উনি ওনাকে বললাম বিকালে আমি শুনবো আপনার ঘটনা। পরে গেলাম সন্ধ্যার দিকে, পরে একটা দোকানে যাই বসতাম, বসার পর ঘটনাটা শুনতেছি। ডিরেক্ট ঘটনা চলে যায়। ঘটনাটা হচ্ছে উনি হচ্ছে ওনার তিনজন ছিল, মানে আমার তিনজনই আমার দাদা লাগে ধরতে গেলে। ওনার হচ্ছে প্রচুর মাছ ধরতো, মাছ ধরার নেশা আর কি, প্রচুর রাত নাই দিন নাই সবসময় মাছ ধরতো। আর আমার যে দাদার কথা বলতেছি উনি হচ্ছে দেখতে অনেক মানে বডি শেপে ওনার আকৃতি হচ্ছে অনেক বিশাল, মানে হচ্ছে বলতে গেলে কত বলবো মানে কি বলা যায় এটা। যাই হোক, পরবর্তীতে হচ্ছে ওনারা মাছ ধরে ওনারা তিনজন রাত্রে 2-2:30 দিকে হচ্ছে মাছ ধরতে চলে যায়। ভোরে মাছ বেশি ধরা পড়ে আর কি জালের ভিতর। ওনারা হচ্ছে নদীর মাঝখানে বিশাল মানে একটা জাল ইয়ে করে আর কি ফেলানো হয়, ওই ফের জাল থেকে একটু মাছ ধরে। ওনারা প্রতিদিন রেগুলার যেভাবে মাছ ধরে ওইভাবে যায় আর কি। যাওয়ার পর একদিন তারা দুইজন ছিল আর একজন আসে নাই। আসে নেওয়ার পরে ওনারা হচ্ছে নদীর পাড়ে হচ্ছে একটা ছোট ছাউনির মতো দিছে, ছাউনির মতো দিয়ে মাছ জাল রেখে এসে ওই জায়গায় বসে থাকে। বসে থাকার পরে ওনারা হচ্ছে একজনের লক্ষ্য করছে, মানে হচ্ছে ওনাদের চারপাশে হচ্ছে মানে হচ্ছে এটা সৌর বলেন কি জানি বলে একটা ঘোরাঘুরি করতেছে, এক দুইটা ওদের পাশ দিয়ে এক ঝাঁক যায় আরেকটা আসে, এক ঝাঁক যায় আরেকটা আসে। তারপর হচ্ছে ওনারা লক্ষ্য করতেছে নদীর উপর দিয়ে ওরা আসা যাওয়া করতে, 20-25টার মতো ওরা আসা যাওয়া করতেছে মানে এমন অবস্থায়। পরে এটা দেখে উনি ভয় পাইছে, ভয় পাওয়ার পর ওর সাথে যে ছিল ওনার জায়গায় ঘুম থেকে জাগানোর পরে বলে ওনাকে জন্য উনি পরে বলে চুপচাপ দেখো আর কিছু বলো না চুপচাপ শুয়ে থাকো। এরা করতে করতে প্রায় 1-2 ঘন্টার মতো চলে গেছে মানে এমন একটা অবস্থায়। পরে আস্তে আস্তে ওরা ফজর আজান দিল, ওই ঘটনাটা শেষ ওই দিন। ওনারা জালে দেখে অনেকগুলো মাছ পড়ছে, মাছ নিয়ে আবার চলে গেছে। চলে যাওয়ার পরে আবার সেম কাহিনী, পরের দিন আসলো মানে মাছ ধরার জন্য। মাছ ধরার পর ওনারা তিনজনে আসছে, তিনজন আসার পর ওনারা আবার বসছে, বসার পরে আবার রেগুলার যেভাবে জাল ফেলে আসে সবকিছু গুছায় গেছে, এসে আবার বসছে। বসার পরে হচ্ছে তারা ঘুমায় গেছে আর একজন বলছে আমি যাই একটু মানে হচ্ছে ওই যে মাছ ধরার মতো পোলো আছে না কি বলে এটা মানে হচ্ছে বর্ষাকালে হচ্ছে যে সাইডে মাছ ধরে ওইগুলো আর কি, ওইগুলো নিয়ে গেছে মাছ ধরার জন্য। বলে ওরা ঘুমাক আমি একটু ঘুরে আসি দেখি এই সাইডে মাছ পড়ছে ভালো ওইগুলো নিয়ে আসি। যাওয়ার পর আমার দাদা হচ্ছে এমন সাহসী মানুষ, ও একা একা যাইতে পারো ভয় পে না। পরে যাওয়ার পরে হচ্ছে উনি মাছ ধরতে ধরতে এমন পর্যায়ে গেছে মানে হচ্ছে উনি ওনাদের থেকে অনেকটা দূরে চলে গেছে, আর যারা দুইজন আছে ওরা দুইজন ভাবতেছে ওনা কই গেছে। পরে যারা বসে ছিল ওরা ভাবতেছে হচ্ছে ওই পাশ দিয়ে ও ডাকতেছে ওদেরকে। পরে ওনারা একজন গেছে আর একজন বসছে। যাওয়ার পরে যা দেখেন না ওনারা ডাকে না, মানে দুইজন দুই পাশ দিয়ে চলে গেছে মানে নদীর দুই পাশে, একজন একজন দেখে না। পরে আস্তে আস্তে এই অবস্থাটা আমার দাদা বুঝে গেছে, মানে হচ্ছে ওদের মাছের নেশায় দিল আস্তে আস্তে অনেক দূর নিয়ে গেছে। পরে কি আর করবে, দিন তাড়াহুড়া করে তাতে চলে আসছে, মানে উনি জানে ওনারা নাই কিন্তু ওনারা ডাকতেছে ভাবছে কাছে আছে। পরে চলে আসছে, এদিন চলে আসার পরে আবার ওই জায়গায় বসছে, বসার পরে ওনারা চাটা খায় আবার ঘুম দিছে। ঘুম দেওয়ার পরে ফজরের আগে আগে ঠিক ওনাদের হচ্ছে যে জায়গায় ছাউনি দিছিল ওই ছাউনির উপরে হচ্ছে ঢিল মারতেছে, ঢিল মারতেছে আর হচ্ছে যে মাছের যে একটা ইয়ে ছিল মাছ রাখার জন্য ওইটা নিয়ে গেছে, ওইটা ওইটা নাই। ওনারা দেখে মাছ রাখার যে একটা ওইটা নাই, মাছ সহ নিয়ে গেছে। পরে কি ফজর আজান দেওয়ার পরে দেখে এটা নাই, পরে আবার যে যতগুলো মাছ ধরছে ওইগুলো নিল নিয়ে আবার চলে গেল। আবার হচ্ছে তৃতীয় দিন আবার গেছে মাছ ধরতে, একজন একটু অসুস্থ হয়ে পড়ছে দিনের ভিতরে, একজন অসুস্থ হবে ও যায় নাই। পরের দিন দুইজন গেছে, দুইজন যাওয়ার পরে হচ্ছে ও হচ্ছে কিছুক্ষণ সময় থাইকে আরেকজন চলে আসছে, বলছে শরীর খারাপ লাগতেছে জ্বর আসছে আমি যাই তুমি আমার সাথে চলো, একলা একলা থাকার দরকার নেই। আমার দাদা বললো না সমস্যা নাই আর কিছু সময় তো 1-2 ঘন্টা পরে আজান দিবে আমি যাব না তোমরা যাও। পরবর্তীতে হচ্ছে উনি একা একাই রয়ে গেল, বললো জালে কি মাছ আছে দেখে আসি। মানে উনি হচ্ছে একটা ভেলা নিয়ে ওই নদীর মাঝখানে গেছে জাল তোলার জন্য। যাওয়ার পর হচ্ছে মাছ নিয়ে আসার সময় একটা মানে হচ্ছে এমন টাইপের একটা জিনিস দেখলো ওর সাথে মাছ নিতে দেয় না আর কি, কথা বলতেছে ওনার সাথে মাছ নিতে দিবে না, মাছ দিয়ে যেতে। আমাদের বলছে মাছ দিব না, ওইসব নিয়ে হচ্ছে দুজনের ঝগড়া চলতেছে দুজনের ভিতরে, মানে ওই যে অবয়বটার সাথে ঝগড়া চলতেছে। ঝগড়া চলার পরে হচ্ছে এক পর্যায়ে হচ্ছে দুজনের মানে মারামারি এমন টাইপ হয়েছে, মানে নদীর উপরে চলে আসছে মারামারি করতে করতে, এইসব অনেক মানে মারামারি করতে করতে এমন অবস্থায় পর্যায়ে গেছে, মানে আমার পুরো লাস্ট পর্যায়ে দাদার নিয়ে মাটির নিচে গায়ে রাখছে, মানে কাদা আছে না কাদার নিচে হচ্ছে গলাটা বাসায় রাখছে এমন অবস্থায় গায়ে রাখছে জায়গায় রাইখা চলে গেছে। পরবর্তীতে ওরা যায়নি, সকাল হয়ে গেছে এখনো মাছ নিয়ে যায়নি, পরে খোঁজ নিয়ে ওনার ছেলে খোঁজ নিতে যায় দেখে মানে হচ্ছে যে কাদা মাটিটা ছিল ওই জন্য মানে হচ্ছে মানুষ যে গড়াগড়ি খেলে যেমন অবস্থা না এমন অবস্থা, পানি টানি মানে হচ্ছে কাদা গা। পরে খুঁজতে 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 এক পর্যায়ে যায় নদীর পারের যে একটা অংশ আছে ঝোপঝাড়ের ওই দিকে হচ্ছে ওনারা নিয়ে ঘায়রা রাখছে এতটুক। পরে তো অজ্ঞান হয়ে গেছে, বাড়িতে নেওয়ার পরে হচ্ছে গোসল টোসল করা ঝাড়ফুড় মানে হচ্ছে এমন অবস্থায় কথা বলতে পারতেছে না সবকিছুই। পরে কবিরাজ টুবিরাজ হজুর টুজুর অনেক কিছু দেখানোর পরবর্তীতে হচ্ছে 3 দিন পরে মারা গেছে আর কিনা নাই। এই হলো আমার ঘটনা।
Spirit, be here with me.
Get on it.
Boot.com. The fear returns with Russell.
শুনছেন ভূত.কম স্টুডিও থেকে আমরা লাইভ আপনাদেরকে শোনাচ্ছি এবং আশা করছি যে আমাদের যে ঘটনাগুলো আপনারা শুনছেন সেই ঘটনাগুলো ভালো লাগছে। একটু আগে আমরা আরাফাতের ঘটনা শুনলাম, এখন আমরা শুনবো ইয়াসির আরাফাতের ঘটনা। এবং ইয়াসির আরাফাত আমাদের সঙ্গে আছেন, আর তার কাছ থেকে জেনে নেবো যে কেমন আছেন এবং কেমন লাগছে তার স্টুডিওতে আসতে পেরে।
আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগতেছে,
ধন্যবাদ ইয়াসির আরাফাত। আশা করছি ইয়াসির আরাফাতের ঘটনা আপনাদের ভালো লাগবে। চলুন তাহলে আমরা শুরু করি।
আজকে আমি যে গল্পটা বলতেছি, হ্যাঁ, এটা হচ্ছে আমি যখন ক্লাস 1 কি 2 পড়ি তখনকার এই ঘটনা। তো এই ঘটনাটা আমি এখন পর্যন্ত কারোর সাথে শেয়ার করিনি বলতে শুধু আমার বাড়ির লোকজনই জানে, বাইরে ফ্রেন্ড সার্কেল বা অন্য কেউ জানে না। তো আজকে আমি এই গল্পটা বলতেছি। তো আমি যখন প্রাইমারিতে পড়ি, হ্যাঁ, তো আমাদের যে বাড়িটা, হ্যাঁ, আমাদের বাড়ি হচ্ছে রংপুর জেলার শীতলগাড়ি গ্রামে। তো শুরুতে বলে নিই হচ্ছে আমাদের বাড়ির সঙ্গে হচ্ছে স্কুল, মাদ্রাসা এবং মসজিদ। তো ওই মসজিদের পাশে হচ্ছে অনেক বড় একটা পুরাতন বটগাছ আছে, হ্যাঁ। তো এখন ওই বটগাছটা অবশ্য নেই। তো আমি যখন ছোটবেলায় স্কুলে পড়তাম তখন আমি অনেক দুষ্ট ছিলাম, হ্যাঁ, অনেক দুষ্ট ছিলাম। দুষ্ট বলতে গ্রামের ছেলে তো দেখা যায় তো দাঁড়ায় বাথরুম করতাম। তো যেহেতু আমি ক্লাস 1 পড়তাম তো আমার স্কুল ছুটি হয়ে যাইতো 1টার সময়। তো একদিন আমি স্কুল থেকে বের হয়েছি, তো ওই বটগাছের নিচে দাঁড়ায় বাথরুম করছি। তো ওই সময়টা আবার মসজিদে আজান হচ্ছিল, তো আমি অত কিছু খেয়াল করিনি। তো আমি চলে আসছি, তো মাগরিবের নামাজ পর আমরা হচ্ছে গ্রামে হচ্ছে মক্তব পড়তাম, যেখানে আমরা আরবি শিখতাম। তো আমি আর আমার বড় ভূত ছেলে ও ভাইয়ের নাম হচ্ছে আল ফারুক, তো আমরা দুইজন হচ্ছে রোজ যাইতাম। তো প্রতিনিয়তর মতো সেদিনও আর কি আমি আর আমার ভাইয়া বের হয়েছি। তো আমাদের বাড়ি থেকে বের হয়ে কিন্তু ওই স্কুল মাঠ, যে মাঠের মধ্যে যে বটগাছটা আছে, আর বটগাছের পাশে হচ্ছে ওই মসজিদ যেখানে আমরা মুক্তব পড়ি। তো আমি আর ভাইয়া যখন বের হইছি এই মাঠের কাছাকাছি চলে গেছি, তো আমার কাছ থেকে বট গাছটা দেখা যায় আর কি। তো আমরা দুইজনে যাচ্ছি প্রতিনিয়তর মতো, তো হঠাৎ করে দেখি আমি সাদা, হ্যাঁ, কাফন পরা লোক একটা হঠাৎ করে আমার সামনে দাঁড়াই গেছে। তো আমি হঠাৎ করে দাঁড়াই গেছি, তো আমার ভাইয়া বলছে কি দাঁড়াই গেলি যে? আমি বলছি ভাই দেখ সামনে একটা সাদা পোশাক পরা লোক দাঁড়িয়ে আছে। ও বলতেছে কই কেউ তো নেই চল। আমি বলতেছি ভাই যে দেখ আমি স্পষ্ট দেখতেছি। ও বলতেছে না কেউ নাই তো। তো প্রায় দুই মিনিট আমি বলছি ভাই দেখ দেখ। তো ওই দুই তিন মিনিট পর ওই মুক্তবের জন্য আরো অনেক ছেলে পেলে চলে আসে, ছোট ছোট বাচ্চা। তো ওরা যখন সবাই আমার কাছে চলে আসলো তখন দেখি হঠাৎ করে ওই লোকটা গায়েব হয়ে গেছে। তো সবাই যখন চলে আসলো তো ততক্ষণে দেখলাম লোকটা গায়েব হয়ে গেছে। তো তারপর আমরা স্বাভাবিকভাবে আবার ওই মসজিদে গেলাম, মুক্ত পড়ে ইশারে নামাজ পড়ে আবার বাসায় চলে আসলাম। তো বাসায় খাওয়া দাওয়া করে ঘুমাই গেলাম। তো আমার আব্বু আবার হচ্ছে রোজ রাত ১২টা ১টা এইরকম সময় বাজার থেকে আসতো। তো উনি যখনই আসতো তো আমায় আর কি ঘুম থেকে ডেকে নিত, খাবার নিয়ে আসতো, আবার একসঙ্গে বসে খাইতাম। তো প্রতিনিয়তর ময় সেদিনও আমাকে ডেকে নিল। ওই যে শুরুতে বললাম আমার একটা বদ অভ্যাস ছিল দাঁড়ায় বাথরুম করা। তো আমি ঘুমের ঘরে দরজা খুলে বের হয়েছি, বের হয়ে আমাদের বারান্দায় আর কি ওয়াশরুমে গেলাম না। তো বারান্দায় দাঁড়ায় যখন বাথরুম করব এমন সময় হঠাৎ করে আবার ওই সাদা লোক আমার চোখের সামনে দাঁড়ায় উঠলো। আমি তো ভয়ে চিৎকার দিয়ে পিছনে পড়ে গেলাম। তৎক্ষণাৎ আব্বু আম্মু দৌড় দিয়ে বের হলো, কি হয়েছে কি হয়েছে। তো সে দেখে আমি সেন্সলেস হয়ে গেছি। তো পাঁচ দশ মিনিট পর আমার যখন হুশ আসলো আর কি, জ্ঞান ফিরলো, তো আমি বললাম যে এরকম আমার চোখের সামনে হঠাৎ করে একটা সাদা পোশাক পরা লোক দাঁড়াই গেছে। তখনও কিন্তু আমি বললাম না, যে আমি তখন পর্যন্ত জানি যে দুপুরবেলা যে আমি ওই বট গাছের নিচে বাথরুম করার কারণে এই সমস্যাটা হচ্ছে। তো স্বাভাবিকভাবে আবার যখন আম্মুর সঙ্গে ঘুমাই গেলাম, তার পরের দিন থেকে আমার একদম ধুম জ্বর, মানে এই জ্বর না সেই জ্বর। ডাক্তারের কাছে গেলাম, ওষুধ খাইলাম, দুই তিন দিনও আমার জ্বর যখন সাথে ছিল না। তো আমার এক খালু ছিল, তো উনি আবার মওলানা, পরে ওই খালুকে ডেকে নিয়ে আসলো। তো উনি আবার ওই আর কি, মানে যদি কাউকে কোনো দোষ বা কোনো কিছু হয় তো উনি আর কি বুঝতে পারে। তো আমাকে বলতেছে বাবা কি হয়েছে বলো তো তুমি আমার। পরে আমি খালুকে বললাম যে খালু এইরকম তো আমি দুপুরবেলা আজানের সময় আমি ওই বট গাছের নিচে বাথরুম করছি। তো তারপর উনি যখন বুঝতে পারলো, তো আমাদের ওই উনি বললো যে আমাদের যে ঘরটা আছে, তো আমাদের ওই ঘরে নাকি ওই আমাকে যেটা আর কি ভর করছিল তো ওইটা ছিল নাকি জিন। বলতেছে তোমাদের যে ঘর, ঘরের মাঝে ওইটা আর কি, ও ওইখানে থাকে। তো পরে উনি আমাকে অনেকগুলো তাবিজ দিল, বলতেছে এগুলো পড়ে থাকলে আর সমস্যা হবে না। তো যখন আমি তাবিজ পড়া শুরু করলাম, তাবিজ পড়ার পর আল্লাহর রহমতে আর কি জ্বরটা আমার কমে গেল। এইভাবে প্রায় এক সপ্তাহের মতো কেটে গেল। তো তাবিজ আমার গলাতেই আছে, তো তাবিজ পরে আমার ঘুমাইতে অনেক কষ্ট হইতো, দেখা যেত ঘুমাইলে বুকের মধ্যে লাগতো। তো আমি একদিন কি করলাম, আবার ওই তাবিজটা আমি খুলে ঘুমাইছি আম্মুর সঙ্গে। তো তখন হবে রাত ২টা কি ৩টা, হঠাৎ করে আমার ঘুম ভেঙে গেছে। ঘুম ভেঙে যাওয়ার কারণ হচ্ছে আমি দেখতেছি আমার পুরা শরীর সাপ দিয়ে পেঁচানো। আমি স্পষ্ট চোখ খুলে দেখতেছি আমার শরীরে সাপ দিয়ে পেঁচানো, আমি সাপকে হাত দিয়ে সরাইতেছি, তারপর সরাইতে পারতেছি না। আমি আম্মুকে ডাকতেছি, আম্মু শুনতেছে না, মনে হচ্ছে যেন আমার গলা দিয়ে আওয়াজ বের হচ্ছে না। এভাবে পাঁচ দশ মিনিট আমি ট্রাই করতেছি কিন্তু আমার গলা দিয়ে আওয়াজ বের হচ্ছে না। তো এরকম নড়াচড়াতে হঠাৎ করে আম্মুর ঘুম ভেঙে গেল। তো আম্মু দেখতেছে আমি শুধু ছটপট করতেছি। তো আম্মু তখন বুঝতে পারলো নিশ্চয় আবার ওই আগের সমস্যা দেখা দিছে। তো উনি আবার তৎক্ষণাৎ ওই তাবিজটা নিয়ে আমার আবার গলায় পরাই দিল। তো দেওয়ার পর কিছুক্ষণ পর আমার মনে হলো যে না এখন সবকিছু স্বাভাবিক হয়ে গেছে। তো সেই দিনের পর থেকে আমি আর তাবিজটা খুলি নাই। তো পরের দিন আবার খালু আসলো, খালু এসে বললো যে আসলে দেখেন ও এখন তো ছোট মানুষ আছে দেখে ওকে এভাবে ভয় দেখাচ্ছে। তো যখন স্বাভাবিক বড় হবে তখন এটা আর সমস্যা হবে না। তো যখন আমি আল্লাহর রহমতে যখন বড় হয়ে গেছি তারপর থেকে এই সমস্যাটা আর আমার এখন হয়নি।
অনেক অনেক ধন্যবাদ ইয়াসির আরাফাত আপনার প্রথম ঘটনার জন্য। আমি জানি যে আপনার আরো একটা ঘটনা রয়েছে, সেই ঘটনাটি আমরা এখন শুনে আসব। কথা না বাড়িয়ে আমরা সরাসরি চলে যাব সেই ঘটনাটিতে। আশা করছি এই ঘটনাটিও ঠিক একইভাবে আপনাদের মনে আনন্দ দেবে। আমরা ভয়ের রাজ্যে প্রবেশ করছি আরো একবার আরাফাতকে সাথে নিয়ে। চলুন ঘুরে আসি ভয়ের রাজ্যে।
এই ঘটনাটা হচ্ছে 2019 সালে, আমি যখন ডিপ্লোমা শেষ করে ঢাকায় ফার্স্ট টাইম আসলাম জবের জন্য। তো আমি ফার্স্ট টাইম জব করতাম হচ্ছে সিম্ফনি মোবাইল ইন্ডাস্ট্রিতে। তো সেই সুবাদে আমি হচ্ছে আশুলিয়ার পুকুরপাড় নামে এক এলাকায় থাকতাম। ফার্স্ট টাইম ঢাকায় আসছি, তো আমি যে বাসাটায় উঠছি ওই বাসায় আমি পাঁচতলায় থাকতাম আর কি। তো আমার সঙ্গে আমার রুমমেটরা থাকতো। তো আমাদের পাশের ইউনিটে ছিল দিলর নামের এক ভাই। তো ওই বাসায় মাগরিব নাগাদ আর কি, যখন মাগরিবের আজান নেয়, তো ওই সময়কার এই ঘটনাটা ঘটে। তো আমি আমার রুমমেটরা মিলে মাগরিবের নাম মানে তখন আর কি আজান হবে, ওই সময় শুয়ে আছি। তো ওই সময় হঠাৎ করে একটা শব্দ, বিকট শব্দ। তো আমরা তখন লাফ দিয়ে উঠি, মনে হচ্ছে যেন ছাদ থেকে কোনো কিছু পড়ে গেছে। তখন আমার রুমমেট বলতেছে ও পাশের বিল্ডিং এর কাজ হয়ে দিছে, হয়তো বা বস্তা বা কোনো কিছু পড়ে গেছে। তো এবার তাৎক্ষণিক মনে হলো যে আমাদের তো পাশের ইউনিটে তো দিলওয়ার ভাই থাকে, উনি তো আবার ছাদে সারাক্ষণ বসে কথা বলে ফোনে, উনি আবার ছাদ থেকে পড়ে গেল নাকি। তো আমরা তাড়াহুড়া করে বের হয়েছি। বের হয়ে নিচে যখন নামি তো নিচে নেমে দেখি একটা মেয়ে ছাদ থেকে পড়ে গেছে। তো আমরা নেমে নামতে নামতে ওই মেয়েটাকে অটোতে করে হসপিটালে নিয়ে যায়। তো নিচে একদম রক্তাক্ত অবস্থা। তো পরে দেখলাম ওই দিলর ভাই আর কি আছে, আমাদের ওটা ভুল ধারণা ছিল। তো পরে ওই মেয়ে আর কি সুইসাইড করছে। তো ওই মেয়েটা হচ্ছে আমরা যে বাসায় থাকি ওই বাসারই আত্মীয়। পরে আর কি জানতে পারলাম যে মানে আর কি রিলেশন টাইপের কোনো ঝামেলার কারণে মাগরিবের ওয়াক্তের সময় মেয়েটা ছাদ থেকে লাফ দিছে আর কি। তো এইভাবে ওই সময়টা চলে গেল। রাত 8-9টার দিকে পুলিশ আসলো আমাদের রুমে। আসলো পুলিশ, যেহেতু আমরা পাঁচতলাতেই থাকি আর আমাদের উপরে ছাদ। তো সেই সুবাদে পুলিশ আমাদের জিজ্ঞাসাবাদ করতেছে যে আমরা কেউ ছাদে গেছি কিনা বা আমাদের সাথে ওই মেয়ের কোনো সম্পর্ক আছে কিনা। তো এইভাবে কথাবার্তা বলে চলে গেল আর কি। তো আমরা অন্য দিনের মতো স্বাভাবিক, যেহেতু আমরা ব্যাচেলার ছিলাম তো রান্না বান্না করে খাইতাম। তো রান্না বান্না করে খাওয়া দাওয়া করে আর খাবারের যে পাতিলগুলো ছিল এগুলো আমরা সবসময় রুমে রাখতাম। তো এইভাবে খাওয়া দাওয়া করার পর রাত 12-1টার দিকে যখন আমরা ঘুমাই গেছি, হঠাৎ করে এত একটা শব্দ হয়েছে, মনে হচ্ছে কানের কাছে যেমন বজ্রপাত পড়লে যেমন শব্দ হয় এইরকম একটা বিকট শব্দ হয়েছে। আমরা তিনজনে বিছানা থেকে লাফ দিয়ে উঠছি। তো উঠে দেখি কিচ্ছু নাই। আমরা ভাবলাম হয়তো বা প্লেট আছে, যেহেতু পাতিলে হয়তো প্লেটটা পড়ে গেছে। তো উঠে দেখি পাতিলের কোনো প্লেট বা কোনো কিছু সবকিছু ঠিকই আছে, হঠাৎ করেই শব্দ। আমরা তো মানে হঠাৎ করে যখন ঘুমের মধ্যে অনেক জোরে শব্দ শোনা যায়, একদম হাত পা কেঁপে ওঠে। তো আমরা তো তিনজনে থরথর করে কাঁপতেছি। তারপর যখন আবার যখন ঘুমাই গেলাম রাত 2-3 নাগাদ আবার ঘুম ভেঙে গেছে আমাদের, মনে হচ্ছে ছাদের মধ্যে কে যেন হাঁটতেছে। সেদিন রাতে আর আমরা কেউ ঘুমাইতে পারলাম না। তো পরের দিন সকালে পাশের ইউনিটের ভাইদের বললাম যে ভাই আপনারা এরকম কোনো কিছু শুনছেন কারণ না, আমরা তো কোনো রাত্রিবেলা হাঁটারও শব্দ বা হচ্ছে কোনো শব্দ শুনি নাই, যে অনেক জোরে শব্দ হয়েছে শুধুমাত্র আমরাই শুনছি। কারণ হচ্ছে মেয়েটা যে জায়গা থেকে লাভ দিছে যে স্পট থেকে, তো ওই বরাবরই ছিল আমাদের রুমটা। তো এইভাবে ওই দিনটাও চলে গেল। তো পরের দিন হচ্ছে এরকম মাগরিব নাগাদ আমরা যখন অফিস থেকে ফিরে আসছি রুমে, তো ওই দিলর ভাই ওনার আবার ফোনে কথা বলার অভ্যাস, তো উনি ছাদে গেছে আবার কথা বলার জন্য। তো উনি যখন এই মাগরিবের আজান হচ্ছে ওই সময়ই ছাদে যাবে, ছাদের গেটটা যখনই লক করে তো দেখে একটা মেয়ে পা ছেড়ে দিয়ে যে জায়গাটা থেকে লাভ দিছে ওই জায়গায় বসে আছে। তো উনি স্বাভাবিকভাবেই ঢুকছে, তো ওইভাবে খেয়াল করেনি, কথা বলতেছে তো শুধু দেখলো একটা মেয়ে পা ছেড়ে দিয়ে বসে আছে। তো উনি ফোনে কথা বলতেছে, কথা বলতে বলতে পিছন ফিরে দেখে মেয়েটা নাই, ভাবলো হয়তো বা আবার নিচে নেমে চলে গেছে। তো উনি আবার কথা বলতে বলতে আবার অপোজিটে আসছে, এসে আবার যখন সামনের দিকে আসছে দেখে মেয়েটা আবার ওই জায়গায় দাঁড়ায় আছে। উনি তো এবার দেখে একদম ভয়ে চিৎকার দিয়ে নিচে দৌড় দিয়ে আসছে। আমরা বললাম কি সে দিলর ভাই, কুতিছে ভাই একটা মেয়ে ছাদ থেকে লাভ দিচ্ছে, বললাম কি বলেন আপনি। পরে তৎক্ষণাৎ আমরা সবাই মিলে আবার ছাদে গেলাম, ছাদে দিয়ে কেউ নাই, বরং ছাদ থেকে যদি কেউ যায় আমাদের রুমের পাশ দিয়ে যাইতে হবে, কিন্তু আমরা যখন গিয়ে দেখি ওইখানে কেউ নাই। তো ওই দিন রাতে আবার আসলাম রুমে, তো আসি তো সেই দিন রাতে আল্লাহর রহমতে আমাদের আর কোনো আমরা সাউন্ড বা কোনো কিছু পাইলাম না। তো পরের দিন সকালে যখন ঘুম থেকে উঠি তো আমরা আবার সবাই একসাথে অফিস যাইতাম, তো ওই রুমে আবার নক করলাম, তো দেখি দিলর ভাইয়ের প্রচন্ড জ্বর, যে অস্বাভাবিক জ্বর, উনি এতটাই ভয় পাইছে যে যার ফলে অস্বাভাবিক জ্বর আসছে। তো তারপর আমরা যখন বুঝতে পারলাম যে না এই বাসায় আর থাকা যাবে না, তারপর থেকে কন্টিনিউ আমরা রাত্রিবেলা ছাদে হাঁটার শব্দ শুনি, হঠাৎ করে চিৎকারের শব্দ শুনি, যার ফলে আমরা ওই বাসাটা ওই মাসে ছেড়ে দিই।
স্বাগত জানাচ্ছি আমি রাসেল। আমাদের সঙ্গে আমার খুব পছন্দের একজন ছোট ভাই, তিনি হচ্ছেন রাকিব। রাকিব আমাদের সঙ্গে আছেন এবং রাকিবের সাথে আমার মানে কি বলবো যে অনেক দিনের সম্পর্ক, আমরা ভূত ডট কম শুরু করেছি একসাথে এবং এখনো পর্যন্ত রাকিব সবসময় ছায়ার মতো আমাদের সঙ্গে আছেন, যদিও তার কর্মব্যস্ততা আছে কিন্তু আমি জানি মানসিকভাবে তিনি সবসময় আমাদের সঙ্গে। রাকিবের ঘটনা শুনবো। রাকিবকে আমরা বলছিলাম যে স্টোরি একটা শেয়ার করতে, রাকিব বলছিলেন যে আমার কাছে দুটো স্টোরি রয়েছে কিন্তু সেই স্টোরিগুলো তিনি কি বলবো যে শেয়ার করতে চাচ্ছিলেন না, কারণ তিনি সবসময় সেরা ঘটনাটা দিতে চান। তিনি বলছিলেন যে স্টোরিগুলো নিয়ে আমি খুব বেশি কনভিন্স না। তারপরেও তিনি ঘটনা সংগ্রহ করেছেন, কিভাবে করেছেন সেটা তিনিই জানাবেন, তার কাছ থেকে আমরা শুনবো। আমরা রাকিবের কাছে যাচ্ছি এবং রাকিবের কাছ থেকে জেনে নেবো কি রকম লাগছে স্টুডিওতে এসে, তারপরে তার ঘটনায় যাব বলছেন রাকিব। চলুন রাকিব আমরা শুরু করি তাহলে।
হ্যালো লিসেনার, আমি রাকিবুল হাসান রাকিব। আজকে আমি আপনাদের সাথে যে গল্পটি শেয়ার করব এটি আমার এক মামার সাথে ঘটনাটি ঘটেছে। এটি আপনার প্রায় 13-14 বছর আগের একটি ঘটনা। পার্বতপুরের একটি, এটা হচ্ছে পার্বতপুর থেকে আপনার কুড়িগ্রামে একটা কম্পিউটার ট্রেন আসতো। এই কম্পিউটার ট্রেনের আমার মামা এবং বেশ কজন বন্ধু ওরা পার্বতীপুরে ওখানে ঘোরাঘুরি করে, ওখানে খাওয়া দাওয়া করে। করার পর ওই জায়গায় মামার সাথে একজন বন্ধু ছিল যিনি ঢাকায় বসবাস করতো। মূলত ওই বন্ধুটা আমার মামা বাসায় ঘুরতে এসেছিল গ্রাম দেখার জন্য। উনি কখনো গ্রাম দেখেনি, উনি ঢাকায় স্থানীয়। কি ধরুন, ওরা যখন পার্বতপুর থেকে ট্রেনে আসে, ওরা বেসিক্যালি হচ্ছে ওরা নেমে পড়তো আপনার রংপুরে। তো রংপুরে যাওয়ার পরে হুট করেই আমার যে মামার ফ্রেন্ড উনি বলে যে আমি কখনো শিয়াল দেখিনি, বা শিয়ালের ডাক এরকম অনেক হচ্ছে শুনেছি, বাট আমার চোখে কখনো শিয়াল দেখা হয়নি। তো তখন আমার মামা আসলে বলে যে শিয়াল দেখতে হইলে, মানে উনি মজা করে বলে যে শিয়াল দেখতে হইলে কিন্তু আমার হচ্ছে শ্মশানঘাটে যেতে হবে, শ্মশানঘাটে অ্যাভেলেবল সবসময় শিয়াল পাওয়া যায়। তো এটা যখন উনি বলে, উনি ভেবেছে যে ওনার বন্ধু হয়তো ভয় পাবে, কিন্তু ওনার বন্ধু আসলে অনেক উৎসাহ হয়ে মানে ব্যাপারটা তো উনি এগ্রি হয় যে হ্যাঁ আমরা দেখবো। তো ওই সময় আমার মামা আসলে একটু বলে যে এখন আমাদের যদি শিয়াল দেখতে হয় বা আমার যদি হচ্ছে শ্মশানঘাটে যাই, তো সেক্ষেত্রে আমরা যে জায়গায় নামবো ওখান থেকে এত রাতে ট্রান্সপোর্ট পাওয়াটা খুব কষ্ট হয়ে যাবে। তো ওই সময় আমার মামার হচ্ছে আরেক বন্ধু, উনি একটু দুষ্টু প্রকৃতির ছিল। তো উনি বলে যে আমরা যদি ট্রেনের শিকল টানি তাহলে ট্রেন বন্ধ হয়ে যাবে, তো আমি যে জায়গায় নামবো ওই জায়গায় যদি আমার ট্রেনের শিকলটা টান দিই, তো সেক্ষেত্রে আমার 200 টাকা জরিমানা দিলাম, দিয়ে আমরা ওই জায়গায় নেমে যাবো। তো যে কথা সেই কাজ, ওরা সাথে সাথে হচ্ছে ওই প্ল্যানটা করে এবং ট্রেন থেমে যায়। পরে একটু স্টেশন মাস্টার বা ওই ট্রেনের চালকের সাথে অনেক কথা কাটা যেতে হয়, ওরা মানে ওদের নির্দিষ্ট স্থান ওরা নামে। এখানে নামার পর যেটা হয় সেটা হচ্ছে আমি একটু শ্মশানঘাটের বর্ণনাটা দিই। শ্মশানঘাটটা হচ্ছে রাস্তা থেকে প্রায় 1-1.5 কিলোমিটার হবে, এটা শীতকাল ছিল, ডিসেম্বর মাস। তার মাঝে একটা ছোট্ট একটা নদীর মতো গিয়েছে, যেহেতু শীতকাল নদীতে পানি অনেক কম ছিল, মানে আপনার হেঁটেই হচ্ছে নদীটা পার হওয়া যেত। তো ওরা যখন শ্মশানঘাটের কাছাকাছি চলে আসে, কাছাকাছি যাওয়ার পর ওরা শ্মশানঘাটে যাওয়ার অনেক আগে থেকেই শিয়ালের সব মানে শিয়ালের ডাকের শব্দ শুনে, অনেক আগে থেকে ওরা শুনে। তখন প্রায় রাত 11টার মতো বাজে, গ্রামে রাত 11টা মানে অনেক রাত। এরপর যেটা হয় সেটা ওরা যখন মানে শ্মশানঘাটে কাছাকাছি চলে আসে, যখন নদীটা পার হয়, কাছাকাছি যাওয়ার পর ওরা যেটা জিনিস লক্ষ্য করে যে আশেপাশে অনেক শিয়াল, আশেপাশে বোঝা যাচ্ছে যে অনেক শিয়াল আছে, কিন্তু এর মাঝখানে কেউ একজন মানে মানে একটা শ্যাডোর মতো বোঝা যাচ্ছে। সেটা হচ্ছে কেউ যদি রাস্তায় যেরকম আমরা দেখি যে কেউ গায়ে চাদর দিয়ে শুয়ে থাকে, আমাদের যেরকম ফকির বা যারা একটু হতদরিদ্র লোক যেরকম শুয়ে থাকে রাস্তাঘাটে, ওরকম একজন কেউ শুয়ে আছে। এত রাতে রাসেল ভাই এরকম একটা শ্মশানঘাটে আসলে এরকম লোক থাকার মতো কথা না। তাও এটা হচ্ছে শীতকাল এবং অনেক ঠান্ডা, এবং ওই জায়গায় যদি ওইভাবে ওই রকম অবস্থায় দিনের বেলাও কেউ কাউকে দেখে, সেক্ষেত্রে ভয় পাওয়াটা স্বাভাবিক, সেখানে হচ্ছে অনেক রাত। তো এটা ওরা যখন দেখে, ওরা আসলে মানে সবাই বলাবলি করে যে আসলে এটা হয়তো বা বাজে কিছু হতে পারে, আমরা মুভ অন করি। তো এর মধ্যে আমার মামা আসলে বলে যে এমন তো হতে পারে যে হয়তো বা কেউ অসুস্থ হয়ে গিয়েছে, বা কোনো গরিব মানুষ বা ফকির হয়তো ওভাবে শুয়ে আছে, তা আমরা সামনে গিয়ে দেখি যে আসলে ব্যাপারটা কি। তো উনি যে লোকটা ওভাবে শুয়েছিল, ওনার আশেপাশে অনেক শিয়াল, অনেক শিয়াল আশেপাশে অনেক। তো নর্মালি হচ্ছে শিয়াল মানুষজন দেখলে একটু ফাইট হয়ে যায়। তো ওরা হচ্ছে একটু ইট টিট দিয়ে বা একটু মানে একটু কথাবার্তা বলে শিয়ালগুলোকে সরিয়ে ফেলে। সরিয়ে ফেলার পর যখন আমার ওই মামা চাদরটা সরায়, তখন আসলে খুব একটা বাজে জিনিস উনি দেখে, সেটা হচ্ছে মানে আধ পোড়া একটা মানুষ, মানে অর্ধেকটা হচ্ছে পোড়া, অর্ধেকটা মানে মানুষ আকৃতির, এবং এটা একটা মহিলা। মহিলাটা মানে ওনার দুই চোখ মানে ওপেন করা ছিল। তো এটা দেখে আমার মামা খুবই ভয় পায়। উনি শুধুমাত্র যেহেতু ওনার সাথে ওনার বন্ধু ছিল, উনি ডিটেলস কিছু না বলে শুধু বলে যে আমরা চলো এখান থেকে চলে যাই। তো উনি খুব জোরে জোরে হাঁটতেছিল, ওনার আশেপাশে যে বন্ধুরা ছিল জিজ্ঞেস করতেছিল যে কি হলো, তারপর ওনার যে শহর থেকে যে বন্ধুটা আসছে উনিও জিজ্ঞেস করতেছিল যে আমি তো ভালো করে শিয়াল দেখলামই না, মানে মজা করতেছিল, কেউ তো জানে না যে ব্যাপারটা কি ছিল। যখন তারপর উনি বলে যে এখানে একটু সমস্যা আছে, আমি একটা বাজে জিনিস দেখছি, তো এখান থেকে যত তাড়াতাড়ি আমরা বের হয়ে যেতে পারি ততই ভালো। তারপর যেটা হয় ভাইয়া, যখন ওরা আবার যখন নদীটা ক্রস করে, ক্রস করার পর ওরা দেখে যে পাশে চারজন লোক বসে আছে। আমার মামা ভাবে কি যে যেহেতু চারজন লোক বসে আছে, আমরা একটু ওদের কাছে যাই, যেহেতু আমরা ভয় পাচ্ছি, তো ওদের কাছে গিয়ে আমরা এই কথাটা শেয়ার করি যে এরকম আমি একটা মানে বাজে জিনিস দেখছি, বা ওদেরকে নিয়ে আমি আবার শ্মশানঘাটে যাব। তো ওইখানে চারজন আমার মামার সহ আমার বাকি যে তিনজন বন্ধু ছিল মামার, চারজন ওখানে গিয়ে আরো অবাক হয়ে যায় যে ওখানে দেখে যে ওখানেও সেম চারটা লোক বসে আছে, এবং এরকম মানে অর্ধেক পোড়া মানুষ অর্ধেক নর্মাল, এবং ওই চারটা মানুষই হচ্ছে আমার মামা প্লাস আমার মামাদের তিনজন বন্ধু ছিল। ওই চারজন দেখতে যেরকম ওই সেম আকৃতির চারজন বসে আছে ওখানে। এটা দেখে মানে ওইখানেই মানে আমার দুই মামার দুই বন্ধু সেন্সলেস হয়ে যায়। তো বাকি দুইজন অনেক জোরে মানে দৌড়ায়, তো ওরা আসলে মানে ভয়ে ওরা মানে বুঝতে পারতেছিল না যে কোন দিকে যাবে না যাবে। তারপর ওরা কোনোভাবে মেইন রোডে চলে আসে। মেইন রোডে চলে আসার পর দেখে যে একটা ভ্যান আসতেছে, তো ভ্যানকে দাঁড়া করায়। দাঁড়া করানোর পর যেহেতু ওই শ্মশানঘাট থেকে আমার মামার বাসা খুব একটা দূরে ছিল না, 1.5 কিলো হবে, ভ্যানের লোকদের সব কিছু শেয়ার করে। শেয়ার করার পর গ্রামে ওই ভ্যানওয়ালা আরো বেশ কয়জনকে নিয়ে ওই শ্মশানঘাটে যায়, গিয়ে দেখে যে আসলে কিছুই নাই। পরে যে দুজন সেন্সলেস হয়ে গেছিল ওদেরকে উদ্ধার করে, কোয়ের নিকটতম হাসপাতালে ওদেরকে চিকিৎসা দেয়। তো পরদিন সকালবেলা ওরা গ্রামের সবাইকে এই ঘটনাটা বলে, তো সবাই অনেক রাগারাগি করে যে তোমরা কেন গেছো, শ্মশানঘাটটা এমনিতে অনেক ভালো না, আর এত রাতে তোমাদের ওখানে যাওয়া কোনোভাবে ঠিক হয়নি। তো ওরা তারপর আসলে ভাইয়া দুই একদিন ভাইয়া কোনো কিছু হয়নি। তারপর একদিন গভীর রাতে ওদের মানে আমার মামা এরকম স্বপ্নে দেখে যে উনি শ্মশানঘাটে আসে, এবং শ্মশানঘাটে উনি দেখতেছে যে উনি যাকে পোড়াচ্ছে মানে উনি মানে শ্মশানঘাটে যেরকম মানুষকে পোড়ানো হয়, তো উনি যাকে পোড়াচ্ছে সেটা হচ্ছে উনি, মানে উনি ওনার নিজেকে হচ্ছে আগুন দিচ্ছে শ্মশানঘাটে। এটা দেখে খুব ভয় পায়। ভয় পাওয়ার পর উনি ঘুম থেকে হচ্ছে অনেক চিল্লে চিল্লি করে ঘুম থেকে ওঠে, পরে বাসায় এরও শেয়ার করে রাত্রিবেলা। পরদিন সকালে মানে আমার মামার ঘুম না ভাঙতে দেখে যে মামার ওই দুইজন চলে এসেছে, প্লাস হচ্ছে আমার মামার যে ঢাকার যে বন্ধু ছিল উনিও মামার সাথে ছিল, উনিও সেম সকালে বলতেছে যে এরকম আমি একটা স্বপ্ন দেখছি যে আমি আমি আমার নিজেকে পোড়াচ্ছি শ্মশানঘাটে। তো যখন চারজনে সেম স্বপ্ন দেখে, দেখার পর ওরা আসলে ভাবে যে এটা আসলে কোনটা স্টেপ নেওয়া দরকার, হয়তো আমার তখন ক্ষতি হতে পারে। তারপর ও হুজুরকে বলে, হুজুরকে বলে হুজুর ওদেরকে তাবিজ টাবিজ দেয়। তো এখন তারপর ভাই আরেকটু যে সমস্যাটা হয় সেটা হচ্ছে যখন ওরা তাবিজ ইউজ করে, ওরা যে জায়গায় তাবিজ ইউজ করে ওই জায়গায় অনেক চুলকানির মতো হয়, মানে এমন চুলকানির মতো হয় যে ওরা মানে হাত দিয়ে ওরা চুলকাতে চুলকাইতে মানে ওদের তাবিজটি অটোমেটিকলি পড়ে যায়, থাকে না। ওরা বুকে দিয়েছিল, হাতে দিয়েছিল, ইভেন হচ্ছে যখন মানে পরবর্তীতে ওই ওরা যে হুজুরের সাথে কথা বলেছিল উনি বলেছিল যে আপনি বালিশের ভিতরে দিবেন, উনি যে বালিশের মধ্যে তাবিজ দেয় ওই বালিশে মানে এমন ভাবে মনে হচ্ছে যে সাপ পোকা আছে বালিশের মধ্যে, সারা শরীর চুলকাচুকি করে। এরপর যেটা হয় রাসেল ভাইয়া সেটা হচ্ছে যে আমার ওই মামার যে আরেক ফ্রেন্ড, গ্রামের ফ্রেন্ড, শহরের ফ্রেন্ডটা না, তার মধ্যে শহরের ফ্রেন্ড চলে গিয়েছে। ওই ফ্রেন্ড হচ্ছে একদিন বাড়ি শেষে উনি রেল লাইন দিয়ে বাসা ক্রস করবে, তো বাসা ক্রস করার সময় উনি দেখে যে ওই রেল লাইনে একটা লোক মানে একটা লোক হচ্ছে উনি যাচ্ছে, আর সামনে হচ্ছে একটা ট্রেন আসতেছে। তো উনি অনেক ভাবে ডাকার চেষ্টা করে যে এরকম সামনে ট্রেন, আপনি যাবেন না। তো যখন উনি ওই লোকটাকে মানে ধরে সরে যায় রেল লাইন থেকে, তখন উনি দেখে কি যে সেম ওই শ্মশানঘাটে যে লোকটাকে দেখছিল ওই লোকটাই মানে একদম খুব বাজে ভাবে ওনার দিকে তাকিয়ে হাসতেছে। তারপর উনি আবার সেম ওখানে সেন্সলেস হয়ে যায়। সেন্সলেস হয়ে যাওয়ার পর পরদিন সকালবেলা গ্রামের লোকজন ওনাকে উদ্ধার করে, উদ্ধার করার পর উনি আবার সেম কথা বলে। তো যখন এই কথা বলে তখন আসলে ওর একটা হুজুরের কবিরাজের কাছে যায়, কবিরাজকে সবকিছু খুলে বলে। তখন কবিরাজ যেটা বলে সেটা হচ্ছে যে ওরা শ্মশানঘাটে যে লোকটাকে দেখেছিল, এই বেসিক্যালি ওইখানে যে যে খারাপ যে একটা পিশাচ ছিল, ওই পিশাচটা মূলত ওরা নর্মালি ওই জায়গায় নাকি ওই দিন তার আপনার কয়েক ঘন্টা আগে একটা হচ্ছে হিন্দুকে হচ্ছে পোড়ানো হয়েছে। তো ওরা পোড়ানোর পর ওই এক ধরনের নাকি পিশাচ আছে, ওরা ওই যে পোড়ানোর পর যে রক্তের যে বাজে গন্ধটা থাকে আপনার শ্মশানঘাটে, তো ওইটার ওরা স্মেলটা নিতে অনেক পছন্দ করে, ওরা ওই জন্য ওরা নিচ্ছিল। বাট যে সময় ওরা না যায়, যাওয়ার পর ওদের ওদের এটা ডিস্টার্ব হয়, এই ডিস্টার্ব হওয়ার জন্য ওরা অনেক বিরক্ত হয়, বিরক্ত হওয়ার জন্য ওরা আসলে ক্ষতি করার চেষ্টা করে ওদেরকে। তো পরবর্তীতে ওই কবিরাজের বিভিন্ন ট্রিটমেন্ট নিয়ে আলহামদুলিল্লাহ কোনো সমস্যা হয়নি। তো এই ছিল আমার ঘটনা, ধন্যবাদ সবাইকে।
থ্যাংক ইউ রাকিব স্টুডিওতে আসার জন্য এবং ঘটনা সংগ্রহের জন্য এবং আমাদের সাথে শেয়ার করার জন্য। আর একজন মানুষ নিভৃতে কাজ করে যাচ্ছেন, তিনি হচ্ছেন রিফাত। রিফাতকে আমি অনেক ধন্যবাদ জানাই আমাদের সঙ্গে থাকার জন্য। এবং একজন মানুষকে ধন্যবাদ না দিলেই নয়, তিনি হচ্ছেন গোলাম রাব্বি, যিনি ছায়ার মতন সবসময় আমার পেছনে, আমার পাশে, আমার সাথে আছেন বলেই আমরা হয়তো সামনের দিকে এগিয়ে যেতে পারছি। রাব্বি, আপনাকে অসংখ্য ধন্যবাদ।
লুকোচুরি খেলবে? লুকোচুরি? তুমি লুকাও, আমি ঠিকই তোমাকে খুঁজে পাবো।
ওয়েলকাম ব্যাক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি রাসেল, আশা করছি আপনারা সবাই ভালো আছেন, ভালো দলে আছেন। 209তম এপিসোডে আমরা আরো একটা ইমেল আপনাদেরকে পড়ে শোনাতে চাই, আর সেই ইমেলটি এখন আমরা পড়ে শোনাচ্ছি। চলুন কথা না বাড়িয়ে সরাসরি চলে যাই ঘটনায়। যেভাবে লেখা আছে আমি সেভাবেই পড়ে শোনাচ্ছি। প্রিয় রাসেল ভাই, আসসালামু আলাইকুম। আমার নাম তাসনিম জাহান, আমার এটি ছদ্মনাম। আমি চট্টগ্রামে থাকি। আশা করি ভালো আছেন, কেননা আপনি সব সময় ভালোর দলে থাকেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। সেই 2010 থেকে আপনাকে শুনে আসছি। রাসেল ভাই, আমি আরও একবার এই ঘটনাটি ইমেল করেছি। আমি বাংলায় টাইপ করতে পারি না, তাই ঘটনাটি ইংলিশ ফন্টে পাঠিয়েছিলাম, কিন্তু ঘটনায় কিছু অপূর্ণতা থাকায় পরে আমি আমার বড় বোনকে দিয়ে আবার এটিকে বাংলায় টাইপ করে পাঠালাম। ঘটনাটি দুইবার পাঠানোর জন্য আমি দুঃখিত। আমি চাই এই ঘটনাটি সিলেক্ট হলে আপনি পড়ে শোনান। এই ঘটনাটি আমার পরিবারের সাথে ঘটে যাওয়া একটি সত্য ঘটনা। আমি সরাসরি ঘটনায় চলে যাচ্ছি। আমার আব্বু, চার ভাই, তিন বোন। আমার দাদা ছিলেন সরকারি চাকুরিজীবী, তিনি পেশকার হিসেবে কর্মরত ছিলেন। তার অবসরের পর সংসারে কিছুটা অভাব অনটন দেখা দেয়। আমার বাবা চট্টগ্রামের একটা খুব নাম করা 4-স্টার হোটেলে ডেপুটি চিফ অ্যাকাউন্টেন্ট হিসেবে কাজ করতেন, আর আমাদের নিয়ে চট্টগ্রামেই থাকতেন। সাল 1999। আমার আব্বু আমাকে স্কুলে ভর্তি করানোর জন্য অ্যাডমিশন টেস্ট দিতে নিয়ে গিয়েছিলেন। আমি সেটা এখনো মনে করতে পারি। আমি টেস্টে উত্তীর্ণ হই এবং এর কিছুদিন পর আমার ক্লাস শুরু হওয়ার কথা ছিল। আমি চেয়েছিলাম আব্বু আমাকে স্কুলে প্রথম দিন নিয়ে যাবেন, কিন্তু তার আগেই যে দুর্ভাগ্য আমাদের পরিবারে নেমে আসবে তা কে জানত। মামা তো ভাইয়ের বিয়েতে যাবার জন্য ঢাকায় যান তিনি। তিনি যখন বিয়ে শেষে চট্টগ্রামে ফিরে আসেন, তার ঠিক কিছুদিন পরেই তিনি বেশ অসুস্থ হয়ে পড়েন। তিনি অফিসেও যেতে পারছিলেন না। ডাক্তার দেখানো হয় এবং তার ওষুধ চলতে থাকে, কিন্তু আব্বুর শারীরিক অবস্থার কোনো উন্নতি হয় না। আমার মনে আছে আমার স্কুলের প্রথম দিন আব্বু শয্যাশায়ী আর আমার আম্মু আমাকে স্কুলে দিয়ে আসেন। এদিকে আমার আব্বুর অবস্থা ভালো না দেখে আম্মু তার এক দূর সম্পর্কের ভাইকে বলেন আমাদের বাসায় আসতে। বলে রাখা ভালো, আমার আম্মুর এই ভাইটি একজন আলেম ছিলেন, যিনি এখন টঙ্গিতে থাকেন। উনি আব্বুকে দেখে কিছুক্ষণ সময় নিয়ে যা বলেন তা শুনে সবাই বেশ চিন্তিত হয়ে পড়েন। তিনি বলেন আব্বু যখন ঢাকায় বিয়েতে গিয়েছিলেন তখন তার খাবারে বা বিয়ে বাড়ির ভোজে কেউ কালো জাদুর মাধ্যমে বশীকরণ দ্রব্য মিশিয়ে দেয়। সেটা পেটে যাওয়াতে আব্বু এত অসুস্থ হয়ে পড়েছেন। তাছাড়া আব্বুর ওপর জিনের চালানো দেয়া হয়েছে। অসুস্থ হবার পর থেকে আব্বু ভীষণ পেট জ্বালা করত, এটুকু আমার মনে আছে। আম্মুর সেই দুঃসম্পর্কের ভাই ভালোভাবে খোঁজ নিয়ে তার জিনদের মাধ্যমে জানতে পারেন এই কাজটি করেছে আমার আব্বুর বড় বোন, আমার মিনু ফুপি। তিনি খাগড়াছড়ির দুর্গম পাহাড়ে গিয়ে এক মগ বৈদ্যের সাহায্যে কালোজাত করেন। নিজের রক্ত যে এত বড় বিশ্বাসঘাতকতা করতে পারে তা এর আগে জানা ছিল না। আর এই কাজ করার পেছনে কারণ ছিল আব্বু যেন দাদা দাদির নিজের ভাই বোনদের জন্য বেশি করে টাকা পাঠান, আর এর জন্য তিনি কালো জাদুর মতন জঘন্য জিনিসের আশ্রয় নেন। আবার আমার সেই আম্মুর আলেম ভাইটির কিছু সমস্যা সবার চোখে পড়ে। তিনিও পরিস্থিতির সুযোগ নেওয়ার চেষ্টা করেন। তিনি আমার বাবাকে কিছু ওষুধ খেতে দেন সুস্থতার জন্য, কিন্তু সে ওষুধগুলো খেয়ে আমার আব্বুর পেট ব্যথা, পেট জ্বালা করা আরও বেড়ে যায়। তাছাড়া আমার আব্বু সারাক্ষণ বমি করত। তখন আমার মা সেই মামাকে ফোনে বলতে থাকেন যে তার দেয়া ওষুধ খেয়ে আব্বুর পেট ব্যথা, পেট জ্বালা আরো বেড়ে গেছে। কিন্তু সে মামা খুবই রূঢ়ভাবে কথা বলতে থাকেন। তিনি বলেন বাবাকে সুস্থ হতে হলে এই ওষুধই খেতে হবে। তখনই আমার সন্দেহ হয় যে মামা নিশ্চয়ই আব্বু সুস্থ হয়ে যাক সেটা চান না। চারপাশে মুখোশধারী শয়তানগুলোকে চেনার জন্য দুঃসময়ের কোনো বিকল্প নেই। আর সবার জেনে রাখা ভালো যে যত মুখে ধর্মের কথা বলে অধর্মের কাজটা সে তত বেশি করে। ধর্মীয় লেবাস পরে থাকলেই সবাই ধার্মিক হয়ে যায় না।
এরই মধ্যে আব্বুর খালাতো বোন, যিনি একটি কলেজের মনোবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ছিলেন, তিনি ঢাকা থেকে চট্টগ্রামে আসেন আর তিনি এসব ওষুধ দেখে আব্বুকে খেতে বারণ করেন, কারণ এটা প্রাণঘাতীয় হতে পারে। বলে রাখা ভালো, সেই সময় আমার খালা তার পরিচিত ডক্টরকে ওষুধগুলো দেখতে বলেন আর ডক্টর ওষুধগুলোকে ক্ষতিকর বলেছিলেন, আরও বলেছিলেন এসব যেন আব্বু না খায়। এই সকল ঘটনার পরেই সবাই বুঝতে পারে আব্বুকে উন্নত চিকিৎসার জন্য ইন্ডিয়া নিয়ে যাওয়াটা খুবই দরকার। এর পরে ধার দেনা করে আব্বুকে ইন্ডিয়া পাঠানো হয়। ইন্ডিয়া যাওয়ার আগে আমাদের চট্টগ্রামের বাসায় আমি আব্বুর সাথে কিছু অস্বাভাবিক ব্যাপার লক্ষ্য করি। 1999 সালে আমার বয়স 5 বছর হলেও আমার স্মৃতিশক্তি খারাপ ছিল না। একবার রাতে আমার অসুস্থ আব্বু বিছানায় কাতরাচ্ছিলেন আর তখন আমি আমার শোবার ঘর থেকে দেখতে পাই একটা কালো ছায়া আব্বুর ঘরে প্রবেশ করছে। তখন করিডোরে সেই রেড লাইটের আলোয় আমি সেই কালো ছায়াটির পিছু নেই, কিন্তু আব্বুর ঘরেই সেটা গায়েব হয়ে যায়। আমি ছোট ছিলাম বলে কিছু বুঝতে পারিনি, এখন বুঝি সেটি ছিল কোনো খারাপ জিন, সেটাকে আব্বুর ওপর চালান দেয়া হয়েছিল। আব্বু অসুস্থ হওয়ার পর প্রায়ই খারাপ স্বপ্ন দেখতেন আর প্রচুর বমি করতেন, সবসময় তার হাত পা জ্বালা করত, মৃত মানুষেরা তার স্বপ্নে দেখা দিত, বিশেষ করে আমার আম্মু আর মৃত দাদাকে তিনি স্বপ্ন দেখতেন। ইন্ডিয়াতে আব্বুর জটিল অপারেশন হয় আর সেখানে আব্বুর মৃত্যুর সম্ভাবনা ছিল 50%। আব্বুর অপারেশনের পর কিছুটা সুস্থ হয়ে তিনি দেশে ফেরেন, তবে ওই অপারেশনের জন্য আমার আব্বুর পেটে এক প্রচণ্ড ক্ষত তৈরি হয় যা অনেকগুলো বছর তাকে বয়ে বেড়াতে হয়। উল্লেখ্য, ওই ক্ষত থেকে প্রায় সবসময় রক্ত ঝরত, এক ভয়ঙ্কর কালো জাদুর নির্মম ফলাফল হয়তো একেই বলে। পরবর্তীতে সেই ফুপি নামক সাক্ষাৎ শয়তান আমার আব্বুর কোন রকম ক্ষতি না করলেও আমাদের ভাই বোনদের ক্ষতি করার চেষ্টা করেন। সেই ঘটনাগুলো আর একদিন লিখে পাঠাবো ইনশাআল্লাহ। রাসেল ভাই, বলে রাখা ভালো, 1999 সালে আমি খুবই ছোট ছিলাম, তাই কিছু ঘটনা আমার স্মৃতিতে থাকলেও বিস্তারিত আমি আমার বড় বোনের মুখে শুনতে পাই। আমার আব্বু 2018 সালে ক্যান্সারে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন আর 2020 সালে আমার মাও চলে যান পরপারে। এই ছিল আমার ঘটনা। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। এই বলে তিনি তার ঘটনা শেষ করেছেন। থ্যাংক ইউ ভেরি মাচ আপনার ঘটনার জন্য। আমরা আশা করব যে আপনার আব্বুর বিদেহী আত্মা শান্তি পাক, আপনার মার বিদেহী আত্মা শান্তি পাক। আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়।
ওয়েলকাম ব্যাক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি রাসেল। ঘড়িতে সময় রাতে 1:30, এখনো বেশ কিছু ঘটনা কিন্তু আমাদের আছে। নীরব আমাদের সঙ্গে আছেন, আমাদের সঙ্গে আছেন আরিফুর শুভন, আমাদের সাথে আছেন এ এ মিম, আমাদের সাথে আছেন তামিম শিকদার, আমাদের সাথে আছেন কৌশিক দেবনাথ, আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি রহমান তুষান, আমাদের সঙ্গে আছেন আহমেদ রাহুল, আমাদের সাথে আছেন সারজিদ, আমাদের সাথে আছেন এমডি হাসান, আমাদের সাথে আছেন স্বর্ণা, আমাদের সাথে আছেন সিয়াম ইসলাম, আমাদের সাথে আছেন তরিকুল ইসলাম, রাজীব সহ আরো অনেকে। আমি পড়ছিলাম স্বাধীন মিউজিক অ্যাপ থেকে, আমাদের ফেসবুকে দেখি কারা কারা যুক্ত হয়েছেন আমাদের সাথে। রিসেন্টলি একটা পোস্ট দেখতে পাচ্ছি, যে পোস্টে আপনার আমাদের স্টুডিওর বাইরে জায়গাটাতে সমস্ত মডারেটররা দাঁড়িয়ে আছেন, এবং এখানে দেখতে পাচ্ছি আরিয়ান শান্ত আমাদের সঙ্গে আছেন যাত্রাবাড়ি থেকে, আমাদের সাথে আছেন সবুজ শেখ ফরিদপুর থেকে, আমাদের সাথে আছেন আরিক আহমেদ, সাবিত ভাইয়ের স্টোরি সম্পর্কে জানতে চেয়েছেন, আহমেদ শানু আমাদের সঙ্গে আছেন সৌদি আরব থেকে শুনছেন তিনি, আমাদের সাথে আছেন রিফাত শুভকামনা জানিয়েছেন, মাহবুব হাসান শুভকামনা রইল, তৌফিকুল এম লাভ ফ্রম ঢাকা যাত্রাবাড়ি, এছাড়াও দিশান খান সহ আরো অনেকে, এবং শিপন হোসেন লিখেছেন পুরনো ব্যাকগ্রাউন্ড মিউজিক ফিরিয়ে আনার অনুরোধ রইল। পুরনো ব্যাকগ্রাউন্ড মিউজিক কিন্তু এখন বাজছে, আই এম প্লেয়িং ইট রাইট নাও, আপনি মনে শুনতে পাচ্ছেন। সো থ্যাংক ইউ ভেরি মাচ আমাদের সঙ্গে থাকার জন্য। আমরা চলে যাবো আমাদের পরবর্তী ঘটনায়। আনুষ্ঠানিকভাবে আরো একবার শুরু করছি আমাদের ভূত.com, চলে যাচ্ছি সরাসরি পরের ঘটনায়। সাথে থাকুন আমাদের ইমেল অ্যাড্রেস russell.bhoot.com@gmail.com, আমাদের ফেসবুক লিংক হচ্ছে facebook.com/russell.shadhin, এবং আমাদের ইউটিউব হচ্ছে rjrasselbhoot.com। চলুন চলে যাই আমাদের পরবর্তী ঘটনায়।
কেন তুমি আসো?
আমি শুধু তোমার
সাথে থাকতে চাই।
কিভাবে সম্ভব? মৃতদের এই পৃথিবীতে থাকতে নেই। তুমি তুমি চলে যাও, চলে যাও, প্লিজ চলে যাও।
সবটাই ইলুশন নাকি অন্য জগতের কেউ কখনো হাজির হয়ে যায়? চোখের পলকে ভূত.com with Russell।
আজকে এই স্টুডিও লাইভ করতে গিয়ে খুবই চমৎকার কিছু অভিজ্ঞতা হলো আমাদের এই পুরো শব্দ গ্রহণে যিনি আছেন এবং যিনি আমাদের হেল্প করছেন স্টুডিওতে পুরোপুরি সময়টায়। তিনি হচ্ছেন নাভিদ ইমতিয়াজ চৌধুরী এবং তিনি বাংলাদেশের খুবই খুবই প্রতিভাবান একজন গিটারিস্ট এবং তিনি অনেকদিন মিউজিক থেকে দূরে ছিলেন, তারপরে আবারও ফিরে এসেছেন এবং আসার সঙ্গে সঙ্গে চারিদিকে সাড়া পড়ে গেছে। আমার খুব কাছের ছোট ভাই এবং তিনি আমাকে সহযোগিতা করছেন বলে আমি তাকে ধন্যবাদ জানাই এবং আমরা তার কাছে অনেক বেশি কৃতজ্ঞ এবং আমি তার মঙ্গল কামনা করি এবং আশা করি যে মিউজিকের এখন যে অবস্থা সেই জায়গায় দাঁড়িয়ে নাভিদের মতন প্রতিভাবান মিউজিশিয়ানদের খুব দরকার, আমাদের খুবই দরকার। চারপাশে যত বেশি নাভিদ ইমতিয়াজ চৌধুরী থাকবে তত বেশি বাংলাদেশের মিউজিক সামনের দিকে এগিয়ে যাবে এবং আমি আশা করব কোনো একদিন হয়তো নাভিদ ইমতিয়াজ চৌধুরী একটা চমৎকার ব্যাকগ্রাউন্ড মিউজিক আমাদের উপহার দেবেন। আমি খুব ভাগ্যবান যে আমার সাথে কিছু চমৎকার মানুষ আছেন, ব্যাকগ্রাউন্ড মিউজিকগুলো যিনি করছেন তার মতন প্রতিভাবান মানুষ আমি হয়তো খুব ছোট মাপের মানুষ হতে পারি, সেই কারণে হয়তো দেখা হয়নি। আমি আবারও চিন্টু ভাইকে এই জন্য শ্রদ্ধা জানাবো এবং ভালোবাসা জানাবো যে আমাদের যারা বাঁচিয়ে রেখেছেন তারা কিন্তু আসলে আমাদের স্টোরি টেলার এবং চিন্টু ভাইয়ের মতন মানুষ যিনি সার্বক্ষণিকভাবে আমাদেরকে সহযোগিতা করে যাচ্ছেন এবং চমৎকারভাবে এই শোটিকে আপনাদের সামনে উপস্থাপন করার সুযোগ করে দিচ্ছেন। আমি স্যালুট জানাই চিন্টু ভাইকে, আমি ধন্যবাদ জানাই নাভিদকে। আমরা চলে যাব ঘটনা এবং দ্বিতীয় যে ব্যাপারটা ঘটেছে সেটা হচ্ছে খুব অদ্ভুত ব্যাপার। আমরা জানেন যে আমরা ভূত এফএম যখন করতাম তখন ম্যাক্সিমাম দিনই, তখন কোভিড এর আগে, তো কোভিড এর আগে আমাদের এখানে স্টুডিওতে মানুষজন আসতেন, কোভিড এর পরে পুরো পৃথিবী বদলে গেছে এবং আমরা এখন সবকিছু বাসায় বসেই করে ফেলতে চাই। তো আমাদের ভূত এফএম এ যিনি আসতেন রেগুলার সেরকম একজন স্টোরি টেলার আজকে আমাদের এখানে উপস্থিত আছেন এবং তিনি হচ্ছেন ইমরান হোসেন তৌফিক। এবং ইমরান হোসেন তৌফিক ভূত এফএম এর পরে আজকে আবার ভূত .com এর স্টুডিওতে এসেছেন, খুবই এক্সাইটেড মনে হচ্ছে এবং আমার সাথে যখন কথা বলছিলেন তখনও আমি সেটা অনুভব করেছি এবং এরকম মানুষ আমাদের জীবনে খুব বেশি দরকার। ইমরান হোসেন তৌফিকরা হারিয়ে না যাক সেটা চাইবো এবং সেই কারণে আমাদের ইমেল অ্যাড্রেসে জানিয়ে দিন আপনিও স্টুডিওতে আসতে চান কিনা। আমরা চলে যাব সরাসরি ইমরান হোসেন তৌফিকের ঘটনায়। ইমরান হোসেন তৌফিকের দুটো ঘটনা রয়েছে, ইমরান হোসেন তৌফিক কেমন লাগছে স্টুডিওতে আসতে পেরে সেটা তো বলবেনই, তারপর আপনার ঘটনায় যাব। চলুন হারিয়ে যাই ভয়ের রাজ্যে।
আসসালামু আলাইকুম লিসনার্স, আমি তৌফিক মোহাম্মদ ইমরান হোসেন মিরপুর ঢাকা থেকে। আজকে আমি আপনাদের সঙ্গে যে ঘটনাটা শেয়ার করব সেটা আমার সঙ্গে ঘটে যাওয়া একটা ঘটনা। তো ঘটনা শুরু করছি, 2019 সালে আমার সাথে যে ঘটনাটা ঘটে এটা আজকে আমি আপনাদের সবার সঙ্গে জানাবো যে আসলে সেদিন রাতের বেলা আমার সঙ্গে কি ঘটে। তো দিনটা স্বাভাবিক দিনগুলোর মতোই ছিল, আমি রাতে ডিনার শেষ করে তারপর আমার একটু এক্সাম চলার কারণে আমি বেশিরভাগ ক্ষেত্রে রাতে পড়ালেখা করতাম, কারণ সারাটা দিন আমার যেমনই যেত না কেন রাতের সময়টা আমার পড়ার জন্য খুবই বেস্ট এবং সে সময় সব নিস্তব্ধ থাকে, এজন্য আমি ওই সময় একটু ট্রাই করতাম যে রাতের বেলায় পড়তে। তো আমি ডিনার শেষ করে যখন রাতে পড়ালেখাটা শেষ করে ঘুমোতে যাব, তো আমি স্বাভাবিকভাবেই আমি যখন ঘুমাই তো এরপর আমার যেটা মনে হয় যে আমার ঘরের মধ্যে চারপাশে কোনো একটা কিছুর অস্তিত্ব আছে এবং এই অদ্ভুত ব্যাপারটা আমি যখন শুয়ে আছি তখনই অনুভব করি এবং এটা আমি বোঝার জন্য যখন আমি উঠি তখন চারপাশে আমার মনে হয় যে না এটা হয়তো আমারই মনের ভুল, এটা কোথাও একটা আমার ভুল হচ্ছে, আমি স্বাভাবিকভাবে আবার ঘুমিয়ে যাই। কিন্তু আমার মনের মধ্যে না একটা অস্বস্তি কাজ করছিল সেই মুহূর্তে যে আসলে হচ্ছেটা কি, এমনটা তো হওয়ার কথা না। তো আমি বারান্দায় যাই এবং বারান্দায় কিছুক্ষণ বসেছিলাম, তো ঠিক সেই সময় থেকেই আমার সাথে সমস্যাগুলো স্টার্ট হতে থাকে। আমার মনে হচ্ছিল যে আমার কানের পাশে কেউ একজন এসে ফিস ফিস করে কিছু একটা বলছে অদ্ভুত ভাবে, আমি চারপাশে থাকালাম, যেটা কিভাবে সম্ভব এত রাতের বেলা, তো এখানে কোনো মানুষ থাকার কথা না, আমি একা বারান্দায় বসে আছি, এখানে কে আসতে পারে? কিন্তু কি অবাক করার মতো কাণ্ড, আমার মনে হয় যে সে তখন আমার কানের পাশে এমন ভাবে সাউন্ডটা করছে একদম ফিস ফিস করে, মনে হচ্ছে সে খুব রাগান্বিত। আমি বেশিক্ষণ বারান্দায় বসলাম না, আমি চলে গেলাম আমার রুমের মধ্যে। যাওয়ার পরে যা দেখতে পেলাম তা আরো অদ্ভুত করার মতো। দেখলাম ঘরের বালিশ, চাদর, বিছানা সবকিছু এলোমেলো। আমি বিশ্বাস করতে পারছিলাম না আসলে হচ্ছেটা কি আমার সঙ্গে। আমি ফ্রেশ হয়ে আবার সবকিছু ঠিক করলাম, দেন ঘুমানোর চেষ্টা করলাম। কিন্তু তারপরেও মনে হলো যে এবার বিকট ভাবে জিনিসটা মনে হচ্ছে আমার পাশে চলে এসে আমার কানে ফিস ফিস করে কিছু একটা বলছে। আমি আয়াতুল কুরসি পড়ি এবং পড়ে ঘুমানোর চেষ্টা করি। সেদিন রাতটা আমার কোনো মতে যায়, ঘটনাটা এখানে শেষ হলো পারতো, কিন্তু তারপরেও হয়নি। আমার মনে হলো আমার চারপাশে কেউ তখন থেকে একটা আবছা বাতাসের মতো ঘোরাফেরা করে, মানে এই ব্যাপারটা আমি বুঝতে পারছিলাম না আসলে হচ্ছেটা কি। আমি যেখানেই যাই না কেন আমার মনে হচ্ছে কেউ একটা কানের পাশে এসে ফিস ফিস করছে। এই ভয়টা নিয়ে আমি যখন দুই চার দিন যাই, আমি ব্যাপারটা হুজুরকে জানাই এবং ওনার কাছ থেকে আমি যেটা শুনতে পারি সেটা সব থেকে অবাক। আমার সাথে ঘটনাটা ঘটার কিছুদিন আগেই আমি রাতের বেলায় একজন ফ্রেন্ড মিলে আমরা ঘোরাফেরার জন্য আমার বন্ধুর বাসায় যাই এবং তার বাসার পাশেই একটা নারকেল গাছ ছিল এবং আমরা খুব ফ্রেন্ডলি ভাবে আড্ডা মারতে মারতে আমরা বলি যে ভূত বলে কি আছে, এরকম তো কিছুই নেই, এবং আমরা অনেক দুষ্টমি করি। তো স্বাভাবিকভাবে আমি যখন বাসায় চলে আসি, আমার ওরা আমাকে বলে যে তুমি কি যেতে পারবে, আমি বললাম সমস্যা নেই আমি চলে যেতে পারবো। তো আমি একা যখন আসি তখনই এরকম একটা কিছুর অস্তিত্ব সেখানে ছিল এবং সে তারপর থেকে আমাকে এরকম ভাবে ক্ষতি করার চেষ্টা করে। এবং আমি হুজুরের সাথে যখন আলোচনা করি, আমি যেটা জানতে পেরে সব থেকে বেশি ভয় পাই যে এটা আমাকে এক প্রকার ক্ষতি করার জন্যই সেদিন এসেছিল এবং আল্লাহর রহমতে আমি আয়াতুল কুরসি পড়ছি বলেই আমাকে সে তেমন ক্ষতি করেনি। ইনশাআল্লাহ এখন আমি সুস্থ আছি এবং এই ছিল আমার ঘটনা। ঘটনাটা ঘটে আমার সঙ্গে কোভিড এর মোমেন্টে। আমি সেই সময় গ্রামে যাই এবং গ্রামে একটা পরিবেশে তখন আমি ছিলাম। তো ঘটনাতে আমি এখন ফিরে যাই। গ্রামে যাওয়ার পরে আমার মন মানসিক অবস্থা তেমন ভালো ছিল না, কারণ ছোট থেকে আমি ঢাকায় বড় হয়েছি। তো হঠাৎ করে গ্রামে যাওয়ার কারণে আমার মন ভালো না থাকার কারণে ওখানে ফ্রেন্ড সার্কেল আমার হয়ে যায় এবং তাদের সঙ্গে আমি শেয়ার করি আমার ঢাকায় সব স্মৃতি। তো ওরা একদিন আমাকে বলে চলো আমরা সবাই একদিন ঘুরে আসি, তোমার যেহেতু মন ভালো থাকে না। তো তারপর আমরা একদিন সবাই ঘুরতে যাই এবং আমাদের গ্রামের বাড়ি কুষ্টিয়াতে। তো সেখানে আমি যখন যাই, সেখানে ওরা বলে যে আচ্ছা তুমি কি ভূতে বিশ্বাস করো? তো আমি বলি ভূত বিশ্বাস করি মোটামুটি, বাট অতটাও না। তো তখন ওরা বলে ঠিক আছে তোমাকে তাহলে আজকে একটা ভূতের কোথাও নিয়ে যাব। তো ওরা আমাকে বলে, আমি ফাইজলামি হিসেবেই নিই, আমি অত সিরিয়াসলি নিই না। তো ইন দ্য ইন মোমেন্ট আমরা বিকালবেলা বের হই এবং ওখানে একটা জায়গা আছে যে জায়গাটার নাম হচ্ছে মানে ওই ওটার শ্মশান বাড়ি বললে সবাই চিনে জায়গাটা, বাট এটা আশেপাশে একটা হিন্দুদের জায়গা আছে। তো ওইখানে আমরা ঘুরতে যাই। তো স্বাভাবিক ভাবে ওখানে হিন্দুদের মরদেহ পুরানো হয়। তো ওরা আমাকে দেখায় যে এরকম এরকম জায়গা, এখানে তো রাতে আসার ঘটনা ঘটে। তো আমরা বলি ঠিক আছে, আমরা যেহেতু বিকালে গিয়েছি আমরা সন্ধ্যা পর্যন্ত সেখানে ওয়েট করি, দেখি কোনো কিছু হয় কিনা। তো ও আমাকে তখন বলে ঠিক আছে আমরা তাহলে থাকি, বাট এটা কিন্তু খুব রিস্কি, তুমি মানে যদি তোমার কোনো প্রবলেম হয় তখন কিন্তু আমাদের দর্শিতে পারবো না। তো আমি বললাম ওকে আমরা থাকি কি হয় দেখি। তো সন্ধ্যা পর্যন্ত থাকি, তেমন কিছু হয় না, বাট আমার কেমন যেন একটা শরীর ভার অনুভব হচ্ছিল। মনে হচ্ছিল আমার শরীরের উপরে 15-20 কেজি ওজনের কোনো একটা বস্তা দিলে যেমন অনুভব হবে, ঠিক তেমন একটা অনুভব আমি করছিলাম। আমি তারপর ওদেরকে বলি আর বেশিক্ষণ থাকা ঠিক হবে না, যেহেতু রাত হয়ে যাচ্ছে এবং আমার বাড়িও অনেক দূরে, রাত হয়ে যাবে অনেক বেশি, তো আমি চলে যেতে যাচ্ছি। তো বলে ঠিক আছে চলো, তুমি যা থাকতে যাচ্ছ না আমরা থেকে কি করবো। তো আমরা চলে আসি। তো ওই সময় থেকে আর কি ঝামেলাটা শুরু হয়। ওইখানে আমরা মরছিলাম চারজন, একজনের বাড়ি কাজ হওয়ার কারণে সে বলে যে ঠিক আছে তোমরা চলে যাও, তিনজন তো আছে তুমি যেতে পারবা। হঠাৎ করেই আকাশে মেঘ এবং বৃষ্টি শুরু হয়ে যায়, মানে আমি আমি বুঝে ওঠার আগেই দেখলাম যে মারাত্মক পরিমাণ মেঘ এসেছে এবং বৃষ্টি শুরু হয়ে গিয়েছে, মানে ব্যাপারগুলো যেন আমি না চাইতেই হচ্ছে, কেমন একটা অদ্ভুত, মানে স্বাভাবিক আকাশ তারপরে এমন কেন হলো আমি বুঝতে পারছিলাম না। তো আমরা একটা জায়গায় দাঁড়াই কিছুক্ষণ অপেক্ষা করি, দেখলাম বৃষ্টি হচ্ছে কমতেছে না। তো এরপরে আমরা আবার হাঁটা শুরু করলাম, বৃষ্টি তখন অনেক কমে গিয়েছিল। তো আসার সময় একটা পাশে জঙ্গলের মতো একটা জায়গা ছিল, মানে বাসা যেটাকে বলা যায়, তো ওইখানে থেকে মনে হচ্ছিল যে একটা মানে দুই তিনটা কুকুর এমন ভাবে কান্না করতেছে, মনে হচ্ছে খুব চিৎকার করতে, তাদেরকে কেউ আঘাত করতেছে, তার খুব কষ্ট পাচ্ছে। এবং ওর দুই এক মিনিট পরে আমরা দাঁড়াই যে আসলে হচ্ছেটা কি, আমরা যে দেখি তো ওরা আমাকে বলে ইমরান এখানে যাওয়া ঠিক হবে না, তুমি গ্রামে আসছো অনেক কিছু তুমি জানো না এই এলাকা সম্পর্কে, তো তুমি চলো এখানে বেশিক্ষণ থাকা ঠিক হবে না। তো আমি বললাম না আমি যাবো, তো আমি একা একা ওইখানে চলে যাই। তো এরপরে আমি ওখানে কিছু দেখতে পাই না, বাট আমি দেখি মানে একটা একটা খুব বাজে রকমের গন্ধ সেখানে আসতে থাকে, এবং আমি ওদেরকে বললাম যে এরকম গন্ধ আসছে, তো বললো তুমি তো কাজটা ঠিক করো না, তুমি রাতের বেলা একা এভাবে চলে যাচ্ছ, আর তুমি যে সাবধানে এখানে ফিরে আসছো এটাই তো অনেক ভাগ্যটা ব্যাপার, তুমি তাড়াতাড়ি চলো। আমি আঁকাতে থাকি, আমরা যখন রোড পার হই, রোডের মধ্যে হঠাৎ করে ওরা বলে যে ভাই তোমার বাসার কাছে চলে আসছি, তুমি তাহলে চলে যাও। আমার বাসা তো ওখান থেকেও প্রায় 10 মিটার রাস্তা, তো ওরা আমাকে ছেড়ে দেয়। তো আমি যখন যাই, হঠাৎ করে একজনের সাথে আমার দেখা হয় পথের মধ্যেই, মানুষজন তেমন ছিল না, তো লোকটা আমাকে পেছন থেকে ডাক দেয়, মানে ইমরান বলে ডাক দেয়, খুব গম্ভীর ভাবে সে আমাকে ডাক দেয়, ইমরান দাঁড়াও। আমি দাঁড়াই যাই এবং আমাকে সে বলে তুমি কোথায় থাকো, তো আমি তাকে সবকিছু বললাম। তো ইন মোমেন্ট সে আমার হঠাৎ করে বললো তুমি সাবধানে বাড়িতে যেও, তো সে আমার মাথায় হাত রাখে। তা আমি লোকটাকে চিনি না যাই না, স্বাভাবিকভাবে সে যখন মাথায় রাখে আমার কেমন লাগছিল, মানে মানে এত ঠান্ডা হাটটা, মানে এই হাটটা এত ঠান্ডা মানুষের হাত হওয়ার কথা না। তো আমি বললাম যে ঠিক আছে, আমি বাড়ি যখন চলে আসলাম, তো আমি বাসায় আসার পরে আমি আমার মাকে বললাম যে আমার ভালো লাগতেছে না আমি ঘুমাবো, তো রাতে সেটি আমি খাইওনি, আমি শুয়ে পড়লাম। তো মাঝরাতে আমার প্রচন্ড জ্বর, আমার শরীরে মানে অনেক পরিমাণ দেখলাম যে ব্যথা করতেছে। তো ব্যাপারগুলো আমার মাকে আমি যখন বললাম, আমার মা বললো তুমি এরকম হঠাৎ তোমার কেন হচ্ছে, তো আমি মাকে সব ব্যাপার বললাম। তো মা তখন হুজুরকে ডাক দিল এবং আমার মাথায় ফু দিল এবং পানি পড়া দিল, তো আমি এগুলো খেলাম। তো হুজুরকে যখন আমি জানালাম, তো সে বললো যেদিন তুমি যার সাথে কথা বললে সে একটা জিন ছিল এবং সে একটা ভালো কিছু ছিল বলে তুমি সুস্থ স্বাভাবিকভাবে ঘরে আসছো, কিন্তু তোমার সেদিন অনেক বড় ক্ষতি হয়ে যেত, কারণ তুমি সেদিন ওই যে চিৎকার গুলো শুনতে পেয়েছিল ওগুলো কোনো কুকুরে ছিল না, একটা অদৃশ্য একটা আত্মার ছিল, এবং এইগুলো তোমার ক্ষতি করার জন্য তোমাকে এভাবে ডাকছিল, মানে যারা এইভাবে যায় তারা ভালো মতো সুস্থভাবে ফিরে আসতে পারে না, তো তুমি এসেছো এটা তোমার ভাগ্য। এবং সে আমাকে অনেক কিছু বলে দেয় ভবিষ্যতে যেন আমার এরকম সমস্যা না হয়, ওটা তাবিজের কথাও বলে এবং আমি সেটা নেই। তো কিছুদিন পর আলহামদুলিল্লাহ এখন অবস্থা ভালো, কিন্তু আমার এই যে সমস্যাটা, মানে আমি সেদিন রাতের বেলা যে সাউন্ডটা শুনতে পেয়েছিলাম সেটা এখনো মনে হয় যে আমি মাঝে মধ্যে শুনতে পাই, মানে আমার মনে হয় যে হঠাৎ করে যখনই কোনো ফাঁকা রাস্তায় আমি হাঁটতে থাকি এই শব্দটা খুব চিৎকারটা আমার কানের মধ্যে মানে ভেসে ওঠে, মনে হয় যে সত্যি আবার মনে হয় এমন কিছু আমার সঙ্গে ঘটবে। তো এই ছিল আমার ঘটনা, আশা করি আপনাদের সকলের ভালো লাগবে। আসসালামু আলাইকুম।
ইমরান হোসেন তৌফিক, আপনাকে অনেক ধন্যবাদ স্টুডিওতে আসার জন্য। ভূত FM এর পরে আবারও ভূত.com এ আপনি আমাদের এখানে এসে হাজির হয়েছেন, এটা আমাদের কাছে অনেক বড় একটা পাওয়া। থ্যাংক ইউ সো মাচ। এভাবেই আমাদের সঙ্গে থাকুন আজীবন। স্বাগত জানাচ্ছি আমি রাসেল, আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং ভালোর দলে আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি এবং ভালোর দলে আছি। আমরা সরাসরি আমাদের পরবর্তী ঘটনায় চলে যাব। আজকে চমৎকার একটা এপিসোড আমরা উপহার দিচ্ছি। শুরু করেছিলাম একটা ইমেল দিয়ে, ইমেইলের পরে আমরা আমাদের স্টুডিওর ঘটনা শুনলাম এবং সবশেষে শুনছি একটা অডিও ক্লিপ।
আশা করছি আমাদের এই এপিসোডটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই আমাদেরকে জানাবেন, যদি ভালো না লাগে সেটাও আমাদেরকে জানাবেন। আমরা এখন অডিও ক্লিপটি শুনব, দেখা যাক কেমন লাগে আপনাদের কাছে। চলুন কথা না বাড়িয়ে সরাসরি চলে যাই ঘটনায়।
আসসালামু আলাইকুম রাসেল ভাই, আশা করি আপনি ভালো আছেন, আর আপনি তো সবসময় ভালোর দলেই থাকেন। আমি রাকিব, কুড়িগ্রাম জেলার রুমারি উপজেলা থেকে বলছি। আমি ভূত FM এর একজন নিয়মিত শ্রোতা ছিলাম এবং ভূত.com এরও একজন নিয়মিত শ্রোতা। আমি আসলে গল্প বলবো বলবো করে আর বলা হয়নি, তাই আজকে সময় বের করে আপনাকে গল্পটা পাঠানো, ভয়েস পাঠানো। আসলে আমি যেহেতু গ্রামের একজন ছেলে, অনেক ভূতের গল্প শুনেছি, অনেক ঘটনা শুনেছি, যাই হোক কোনোটাই বলা হয়ে ওঠেনি। কিন্তু আজকের ঘটনাটা বলার প্রধান কারণ, ঘটনাটা আমি নিজের চোখে দেখেছি, যার কারণে ঘটনাটা বলা, এবং ঘটনাটা বলার পেছনে আরো একটা কারণ রয়েছে, যেটা ঘটনাটা শেষে আপনারা জানতে পারবেন। তো রাসেল ভাই, বেশি কথা না বলে আমি আমার ঘটনায় চলে যাই। ঘটনাটা ঘটে আমার নিজের মামাতো বোনের সাথে, সাল 2020 জানুয়ারি মাস। ঘটনাটা ঘটে আমাদের গ্রামের বাড়িতে, আমাদের নানা বাড়িতে। রাসেল ভাই, আপনাকে বলে রাখি যে আপনারা হয়তো জানবেন যে কুড়িগ্রাম জেলাটা হচ্ছে আপনার একটি প্রত্যন্ত একটা জেলা, তার মধ্যে রুমারি উপজেলা অনেক প্রত্যন্ত। রুমারি উপজেলার কিছু কিছু গ্রামে এখন পর্যন্ত বিদ্যুতিক সংযোগ পৌঁছায়নি, আপনি বুঝতেই পারতেছেন কিরকম অবস্থা আমাদের। আমাদের নানা ভাষা হচ্ছে আপনার ইন্ডিয়ার যে বর্ডারটা আছে তার কাছাকাছি। আমাদের বাসা থেকে আমাদের নানু বাসার দূরত্ব হেঁটে 15 মিনিট। তো এরকম একদিন সকালে হঠাৎ মামা ফোন দিল আম্মুকে, ফোন দিয়ে বলতেছে যে তোরা এখনই চলে আয়। আমার মামাতো বোনের নাম হলো মুক্তি, বলতেছে যে মুক্তির অবস্থা খুব খারাপ, সে তো তোরা তাড়াতাড়ি চলে আয়, সে মারা যাওয়ার মতো অবস্থায়। তখন আম্মু তাড়াহুড়া করে আমাকে রেডি হতে বলে, আমি মোটর সাইকেল করে আম্মুকে 5 মিনিটেই আমাদের নানু বাসায় নিয়ে যাই। নিয়ে যাওয়ার পর দেখি যে সে আপাতত সুস্থ, কিন্তু বাড়িতে অনেক মানুষ তার মাথায় পানি ঢালা হচ্ছে। যাই হোক, তার বয়স হবে আপনার 14-15 ওই মেয়েটার বয়স, মানে আমার মামাতো বোনের। তখন আমি আম্মুর কাছে জিজ্ঞেস করি যে আসলে ওর হঠাৎ কি হয়েছে যে এরকম অবস্থা। পরে আম্মু আমাকে বললো যে অনেকদিন আগে, প্রায় 1 মাস আগে, ওর সাথে কিছু ঘটনা ঘটতো। ঘটনাগুলো এরকম যে ওই আমাদের নানু বাসাটা এরকম যে আপনার নানু বাসার পেছনে অনেক ভাড়ছাড় এবং অনেক পুরনো কয়েকটা গাছ আছে, মানে এমন বাড়ি যে একটু কলস টাইপের, কোন একটা রাস্তা দিয়ে ঢুকে আমাদের নানু বাসাটা একটা জমির মাঝখানে, আশেপাশে কোনো বাসা নেই, কিন্তু প্রচুর বাড়ঝাড় গাছগাছালি থাকার কারণে সবসময় অন্ধকার হয়ে থাকে। আর যেহেতু সেখানে বৈদ্যুতিক সংযোগও ছিল না, সোলারের ইয়াতে চলতো, তো কি হতো যে আমার মামাতো বোন যখন আমাদের ওই বাড়ঝাড়ের ওইখানে সন্ধ্যায় একদিন গেছিল, যাওয়ার পর সে দেখতে পায় যে অনেক দূরে একটা কালো একটা মূর্তি, মানে কালো কালো বলতে আপনার একটা মানুষ, ছোট্ট ছেলে, তার পুরো শরীর কালো, একেবারে কালো একটা মানুষই, কিন্তু অনেক কালো। তার দাঁত দেখা যায়, আর মনে করেন যে চোখগুলো জল জল করতেছে, আর জিহ্বা, লাল জিহ্বা বের করা। তাকে ডাকতেছে যে আয় আমার সাথে আয়, আয় আমার সাথে আয়। সে তো অনেক ভয় পায়, ভয় পাওয়ার পর সে বাসায় আসে, অজ্ঞান হয়ে যায়, সেন্সলেস হয়ে যাওয়ার পরে তাকে যখন জিজ্ঞেস করা হয় যে কি হয়েছিল, তখন সে বলে যে এরকম এরকম হয়েছে আমার সাথে। কেউ ওরকম ইয়া করে না, কিন্তু সবার মাথার মধ্যে বিষয়টা থাকে। তারপরে দেখা যায় যে এক সময় যে ওই খাটে শুয়ে আছে, খাটটাকে যেন অনেক উঁচায় উঠাইছে, আবার ঢাম করে ফেলে দিছে, এরকম অনেক ঘটনা ঘটতো। সে বাথরুমে যাইতো, বাথরুমে যাওয়ার সময় বাথরুমের সাইড থেকে ওকে ডাকতো যে আয় এইদিকে আয়, আমার সাথে আয়। এই টাইপের অনেক ছোটখাটো ঘটনা ঘটতো। ঘটনা ঘটার পরে আমাদের নানু বাড়ির মানুষরা হুজুর ডাকলো, মানে আমাদের হুজুর ডাকার পর যেটা হয় যে আমরা আমাদের যে জিন আনার যে প্রক্রিয়াটা সেটাকে আমরা বলি ভাড়ে বসা। তারা নাকি ভাড়ে বসছিল, ভাড়ে বসার পর তাকে হাজিরও করছিল। হাজির করার পর কি কি হয়েছে আমি জানি না আর কি, হাজির করার পর সে বলছিল যে সে আর তাকে ইয়া করবে না, ভয় দেখাবে না, তারা চলে যাবে, এই টাইপের কথা বলছিল। বলার পর আম্মু আমাকে এই ঘটনাটা বলার পর আমি বুঝলাম বিষয়টা কি। তারপরে আমরা যেদিন ওই নানু বাসায় গেছি ওই দিন রাত্রে আবার হুজুর ডাকা হলো। তার এই অবস্থা দেখে হুজুর ডাকার পর আবার আবার ভাড়ে বসার আয়োজন করা হলো, মোমবাতি আনা হলো, তারপরে আরো যে প্রক্রিয়া গুলো থাকে, একটা জায়নামাজ বিছানো হলো, জায়নামাজ বিছিয়ে জায়নামাজের ছাইটে একটা বৃত্ত সার্কেল সার্কেল অঙ্কন করা হলো, তার ভিতরে আমার মামাতো বোনকে বসানো হলো পূর্ব পশ্চিম করে। বসানোর পর পুরো ঘর অন্ধকার, একটা মোমবাতি জ্বালানো, আমরা সাইডে বসে আছি অপেক্ষা করছি কখন সেই জিন হাজির হবে। তারপর অনেক চেষ্টা করলো হুজুর, কিন্তু কোনোভাবেই জিনটা হাজির হচ্ছিল না। প্রায় এক ঘন্টা পরে দেখলাম যে আমার মামাতো বোন মুখ খুলছে। আসলে আমরা বলে রাখি যে আমাদের ওই এলাকার মানুষগুলো যারা গ্রামে থাকে তাদের ভাষাগুলো একটু অন্যরকম হয়, উজান ভাটি একটা বিষয় আছে। কিন্তু আমি লক্ষ্য করলাম যে যখন সে কথা বলছে আমার মামাতো বোন, সেটা বিশুদ্ধ বাংলা ছিল এবং মনে করেন সে এমন ভাবে কথা বলছিল যে তার কণ্ঠটা অন্যরকম হয়ে গেছে, একটু মোটা হয়ে গেছে। মোটা হয়ে যাওয়ার পর মানে তারপরে হুজুর আমার মামাতো বোনের হাত ধরছে, হাতের কবজি ধরার পর তাকে প্রশ্ন করা হচ্ছে। প্রশ্নগুলো এমন যে তুই ওকে কতদিন থেকে ফলো করিস বা ওকে ভয় দেখাস কেন, এই টাইপের। তারপরে ওই বলে যে আমার ওকে ভাল লাগছে, ওকে অনেকদিন থেকে আমি ফলো করতেছি, ওকে আমি বিয়ে করব, এরকম একটা মন্তব্য ছিল। তারপরে তার পরিচয় জানা হয় ওই জিনটার যাকে আনা হয়েছে। পরিচয় জানার জন্য তাকে যখন বলা হয় আমি 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 যতটুকু আমি শুনেছি যে সে বলেছে যে তার বয়স 18 বছর, তার ধর্ম হিন্দু, সে নাকি যাকে বলে ওই যে আমরা হিন্দুদের কালী বলি না যে জিহ্বা বা বের করা থাকে, মা কালী যাকে বলে, তার বর্ণনা মতে সে হলো কালী কিন্তু ছেলে। হ্যাঁ, এটা বলার পর সে বলতেছে যে আমি আমার ওকে ভাল লাগছে, আমি ওকে বিয়ে করব, এরকম অনেক অনেক কিছু বলার পর যখন হুজুর বারবার বলতেছে যে তুই ওকে আর ভয় দেখাবি না, ওকে আর বিরক্ত করবি না, তুই আজকেই এই বাসা থেকে চলে যাবি, তখন সে বলে যে না আমার ওকে ভাল লাগছে, ওকে আমি নিয়ে যাব। তারপর রাসেল ভাই একটা কথা হলো যে আমার মামা তো আমার ছোট মামা যেটা তার বউয়ের মানে আমার মামির বাচ্চা পেটে থাকাকালীন মারা যায়, মানে সেটা এক মাস তার ওই 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 ঘটনার এক মাস আগে। তখন আমার মামার লোকগুলা জিজ্ঞেস করে তাহলে ওই বাচ্চা মারার পেছনে তুই দায়ী? পরে বলে না আমি 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 আমার আমার সাথে আমি বাচ্চা মারার পেছনে কোনো দায়ী নেই আমার, কিন্তু আমি ওকে ভয় দেখাই আমি, কারণ ওকে আমি বিয়ে করতে চাই, ওকে নিয়ে আমি অনেক দূরে চলে যাব কোনো একটা পাহাড়ে, তার বর্ণনা মতে। এরকম অনেক জোর করার পর সে স্বীকার করে যে হ্যাঁ সে ওই বাচ্চাটাকে মেরেছিল। বাচ্চাটা মারার কারণ বলায় সে বলে যে সে নাকি ওই কোন এক বাঁশঝাড়ের পিছনে কোন একটা কাজ করতেছিল অথবা হাঁটাহাঁটি করতেছিল বা কোন একটা কাজ। তখন আমরা যে বলি যে গোবর ফেলে দেওয়া, মানে গ্রামে গরুরা গরুর গোবর গুলো কোনো একটা জায়গায় ফেলা হয়, সে নাকি সন্ধ্যাবেলা এই গোবরটা ফেলছিল এবং সেটা ওই জায়গায় বলি জিন বা কালী তার গায়ে গিয়ে লাগে, যার কারণে সে অনেক বিরক্ত হয়, অনেক রাগান্বিত হয়, যার কারণে তার পেটে থাকা বাচ্চাকে মেরে ফেলে। যাই হোক, রাসেল ভাই তার ওই কথা বলার সময় তাকে বলে যে তোর সাথে আর কে কে আছে এই বাসায়। রাসেল ভাই বলে রাখা ভালো যে আমাদের নানি বাসার পেছনে একটা বড় জারুল গাছ আছে, সেই গাছেই তারা থাকতো। তাদের বর্ণনা মতে বলে বলে যে আমার সাথে একটা জিন জিন আছে, আগের বার যখন আমাকে হাজির করা হয়েছিল সে সে ভয়ে সে চলে গেছে তখনই, কিন্তু আমি যাইনি কারণ আমি ওকে পছন্দ করি, ওকে আমি বিয়ে করে পাহাড়ে নিয়ে যাবো, এই টাইপের বর্ণনা। তারপরে আপনার আপনার বলে যে হুজুর তাকে অনেক কিছু বলে, যেমন মেরে ফেলার হুমকি দেয় হুজুর যখন অনেক ইয়া। আমি একটা জিনিস লক্ষ্য করতেছিলাম যে সে যখন কিছুই মানতেছিল না ওই যাকে জিন বা ওই কালি যেটাই, ওই হুজুরটা তার হাত ধরে কিছু একটা পড়তেছিল আর হাতের মধ্যে চাপ দিতেছিল, যার কারণে সে অনেক কান্না করতেছিল। কান্না করার পর হুজুর এক পর্যায়ে বলে যে এখন তো আমি তোকে আর ছেড়ে দেবো না, তোকে মেরে ফেলবো, তুই আর এখান থেকে যেতে পারবি না। তখন সে অনেক কান্নাকাটি করে পরে জীবন ভিক্ষা চায়। জীবন ভিক্ষা চাওয়ার এক পর্যায়ে হুজুর বলে যে তাহলে তোকে আজকেই পুরো এই এলাকা ছাড়তে হবে। পরে সে রাজি হয় যে হ্যাঁ আমি ওই ওই জিন চলে গেছে, আমিও চলে যাব, আমি থাকবো না এখানে, আমি কাউকে ডিস্টার্ব করবো না। তারপরে আপনার বলে হুজুর বলে যে তুই যে এখান থেকে চলে যাবি তার আমরা কেমনে বুঝবো। পরে বলে হুজুর বলে যে তুই এখান থেকে যাওয়ার সময় ওই জারুল গাছের একটা বড় ডাল ভেঙে দুয়ারের মাঝখানে ফেলে রেখে যাবি যখন যাবি। তখন তখন আমরা লক্ষ্য করলাম যে হুজুর ওই হাটটা ছেড়ে দেয়। হাটটা ছেড়ে দেওয়ার পর আমার মামাতো বোন মাটিতে পড়ে যায়। মাটিতে পড়ে যাওয়ার পর সাথে সাথে আমরা লক্ষ্য করলাম যে জারুল গাছের কোনো একটা মানে কেউ অনেক জোরে ডাল ভাঙছে এরকম একটা শব্দ। তারপর কিছুক্ষণের মধ্যেই আমাদের দানবাড়ির দুয়ারে একটা ডাল ফেলে দেওয়া হয়। ফেলে দেওয়ার পর সে হয়তো চলে যায়। রাসেল ভাই এটাই ঘটনা ছিল। আসলে এই ঘটনা থেকে কিছু আমি প্রশ্ন রাখতে চাই আপনার কাছে, যে আমি একটা জিনিস শুনেছিলাম যে জিন জাতি নাবালক হয় অনেক কয়শো বছর বয়সে জানি, কিন্তু তার বর্ণনা মতে তার বয়স ছিল 18 আমার দেখা মতে, এবং তার ধর্ম ছিল হিন্দু। আমি এটা জানি যে হিন্দুদের ধর্ম সরি জিনদের ধর্ম হিন্দু হতে পারে, কিন্তু একটা জিন তার অবয়ব কালি, সে তাকে জিন বলে আখ্যায়িত করে নাই। আমার জানার মতে সে বলেছিল যে সে কালী, হিন্দুদের যে আমরা কালী বলি সে কালী, তার সাথে একটা জিন ছিল। মানে সে তাহলে কি সে জিন ছিল না? মানে কি রাসেল ভাই এই গল্পটার সত্যতা আমি নিজেই এই গল্পটা মানে সরি এই ঘটনাটা আমি নিজে ওখানে থাকাকালীনই এই ঘটনাটা আমি দেখি, যার কারণে ঘটনাটা শেয়ার করা এবং আপনাদের কাছে এই প্রশ্নগুলো রাখলাম যে আসলেই এইগুলো আসলেই কি জিন না অন্য কোনো জাতি। যাই হোক, যেহেতু আমি প্রত্যন্ত এলাকা থেকে একটা কোনো একটা গ্রাম থেকে বিলংস করি, তাই আমি অনেক ঘটনাই জানি, কোনোটাই বলে হওয়া ওঠেনি, কিন্তু যে এই ঘটনাটা আমার নিজের চোখে দেখা, নিজেই এক্সপিরিয়েন্স করা, তাই ঘটনাটা শেয়ার করলাম। আশা করি ভালো লাগবে, ভালো লাগলে অবশ্যই সবার সাথে শেয়ার করবেন। ইনশাল্লাহ আগামীতে আরো অনেক অনেক ঘটনা পাঠাবো আমাদের এলাকার। রাসেল ভাই আসসালামু আলাইকুম, ভালো থাকবেন, ভালোর দলেই থাকবেন।
ওয়েলকাম ব্যাক ভূত.কম এর 209তম এপিসোডে আপনাদের সবাইকে আরো একবার স্বাগত জানাই আমি রাসেল, এবং আজকে এই ছিল আমাদের আয়োজন। আশা করছি আপনাদের ভালো লেগেছে। আমাদের ইমেল অ্যাড্রেস rasel.bhoot.com@gmail.com। আপনার নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনার জীবনে ঘটে যাওয়া বা আপনার জানা সেরা ঘটনা লিখে পাঠিয়ে দিন আমাদের কাছে। ঘটনা শুরুতে অবশ্যই উল্লেখ করুন ঘটনাটি আপনি স্টুডিওতে এসে শেয়ার করতে চান নাকি আপনি চান আপনার ঘটনা আমরা পড়ে শোনাই। আমরা আজকের মতো বিদায় নিচ্ছি, ফিরে আসবো আবারও। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, মোস্ট ইম্পর্টেন্টলি ভূত.কম এর সাথে থাকুন। আল্লাহ হাফেজ।